আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب وأقول الله سبحانه وتعالى واذكروا الله كثيرا لعلكم تفلحون وقد روى إمامنا البخاري عن أبي موسى الأشعري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال مثل الذي يذكر ربه والذي لا يذكره مثل الحي والميت صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين دين درودی মুসলমান ভাই ও বোনেরা, হয়তো জীবনের একটি ক্লান্তিময় দুঃসময় আমরা পার করছি, কারো মুখে হাসি নেই, কারো হৃদয়ে শান্তি নেই, চারিদিকে শুধু ভয় আর ভয়, ভীতি আর ভীতি। রাজা ধীরাজ তার যেমন শান্তি নেই, ফকির তারও তেমনই শান্তি নেই, ক্ষমতাবানের যেমন ঘুম হারাম হয়ে গিয়েছে, যার কোনো ক্ষমতা নেই ক্ষমতাহীনেরও ঘুম হারাম হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীবাসীকে অদৃশ্য এক গজব দিয়ে, অদৃশ্য এক শাস্তি দিয়ে পাকড়াও করেছেন। পৃথিবীর ইতিহাসে এর পূর্বে যত বালা মুসিবত এসেছিল সেগুলো সব একটি সার্টিন এরিয়াকে ঘিরে এসেছিল। সারা পৃথিবী একসাথে শাটডাউন হয়ে যাওয়া, সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সারা পৃথিবী আতঙ্কিত হয়ে যাওয়া, মসজিদগুলো মুসল্লি শূন্য হয়ে যাওয়া, এই ধরনের ইতিহাস মানব জাতিতে ইতিপূর্বে আসে বলে জানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপের কারণে, অপরাধের কারণে আজকে আমাদেরকে এই শাস্তির সম্মুখীন করেছেন। কারো হৃদয়ে আজকে শান্তি নেই, শান্তি যেন উধাও হয়ে গেছে। এই বিপদ আসার অনেকগুলো কারণ আপনাদের সামনে বলেছি, তার মাঝে গতকালকে যে কারণটি আমরা উল্লেখ করেছিলাম সেটি হলো কসওয়াতুল কুলুব। মানুষের হৃদয় যখন শক্ত হয়ে যায়, পাথরের মতো শক্ত হয়ে যায়, লোহার মতো শক্ত হয়ে যায়, আয়রনের মতো শক্ত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সেই জাতির উপর শাস্তি নাজিল করেন। আমাদের হৃদয় এতটাই কঠিন হয়ে গিয়েছে, এতটাই শক্ত হয়ে গিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনলেও হৃদয় মলিন হয় না, চোখ থেকে এক ফোঁটা পানি আল্লাহর ভয়ে বের হয় না। এই হৃদয় কঠিন হয়ে যাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যতগুলি আজাব আসে সেই আজাবগুলোর মাঝে একটি বড় আজাব এবং আজাবের কারণও হয়। কি কি কারণে হৃদয় কঠিন হয়ে যায়? একটি মানুষের হৃদয় কঠিন হয়ে গেছে, এই রোগ হয়েছে, এটা মহারোগ, এই রোগের কিছু সিমটম আপনাদের কাছে কালকে তুলে ধরেছিলাম। শুধু রিপিটেশনের জন্য, হয়তো অনেক নতুন ভাই বোনরা আসছেন, সেই জন্য আমি আপনাদের কাছে শুধু ব্রিফলি এই সিমটম গুলা একবার বলে দিচ্ছি। মানুষের হৃদয় কখন কঠিন হয়ে গেছে এটা আমি বুঝতে পারবো, সিমটমটা কি, লক্ষণটা কি। এক নম্বর হলো স্টপ কেয়ারিং অ্যাবাউট কমান্ডমেন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর বিধিবিধানের কোন ধরনের বালাই থাকবে না, হালাল হারাম কোনো কিছু বাছ বিচার থাকবে না, নামাজ পড়লাম না পড়লাম কোন ভ্রুক্ষেপ নাই। দুই নম্বর হলো ইবাদত রুটিনে পরিণত হয়ে যাবে। তিন নম্বর হলো গুনাহ মানুষের অভ্যাসে পরিণত হবে, প্রকাশ্যে মানুষ গুনাহ করবে, কোনো ফিলিংস থাকবে না, অনুশোচনা থাকবে না। চার নম্বর হলো ইসলামিক লেকচার, দিন ধর্মের কথাবার্তা, কোরআন হাদিসের কথাবার্তা শুনবে, বধিরের মতো শুনবে, কোনো ধরনের প্রতিক্রিয়া হবে না। এই চারটা লক্ষণ যখন মানুষের মাঝে পাওয়া যাবে, বোঝা যাবে যে তার হলো শরীরের মাঝে কসওয়াতুল কুলুব, এই রোগের ভাইরাস ঢুকেছে। এটা হলো অন্তর শক্ত হয়ে যাওয়া, এটা হলো একটা মহা ভাইরাস। এই চারটা লক্ষণ পাওয়া গেলে বুঝতে হবে আমাকে এই ভাইরাসে আক্রান্ত করেছে। এটা করোনা ভাইরাস না, এর চেয়ে আরো মারাত্মক। করোনা ভাইরাস সর্বোচ্চ আমাকে মৃত্যুর কোলে পৌঁছে দিতে পারে। আর নবী আলাইহিসসালামের ঘোষণা আছে, এই ধরনের মহামারীতে যারা মারা যাবে ইমানের সাথে সওয়াবের নিয়াতে সবর করে বসে থাকার পরে আল্লাহ পাক তাদেরকে শহীদের মওত দান করবে, শহীদের মর্যাদা দান করবে। আর এই ভাইরাস, ইন্টারনাল ভাইরাস, যেটাকে নাকি স্পিরিচুয়ালি ভাইরাস বলে, এই ভাইরাসের শরীরের ভিতর, কারো হৃদয়ের ভিতর, কলবের ভিতর যদি ঢুকে যায়, এই ভাইরাস আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে, যেখানে অনন্তকাল আমি ভোগান্তি ভোগ করতে হবে। তো এই রোগ যখন কারো আসছে, এটা হলো একটা ভাইরাস। এই ডিজিজ হলো পাঁচ প্রকারের হয়ে থাকে। এক নম্বর হলো আল্লাহর জিকরুল্লাহ থেকে তারা বিমুখ হয়ে যাবে। দুই নম্বর হলো আল্লাহ আল্লাহর রসুলের বিধান মোতাবেক জীবন যাপন করবে না। তিন নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামকে কোনো গুরুত্ব দিবে না, বিদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে, হালাল হারাম কোনো বাছ বিচার থাকবে না। চার নম্বর হলো গুনাহ করবে, সেটা হলো কোনো ফিলিংস থাকবে না। পাঁচ নম্বর হলো প্রত্যেকটি বডিলি ডিজায়ার, অর্থাৎ হলো মনের দাসত্ব করবে, মনে যা চাইল সেটি হলো সে ফলো করবে, মনের দাসত্বের মাঝে সে লিপ্ত হয়ে যাবে, আল্লাহর হুকুমের দিক তাকাবে না। এই পাঁচটা হলো উপসর্গ, এই রোগের, এই ভাইরাসের হলো এই আক্রমণ মানুষকে করে থাকে, মানুষের অন্তরকে। আর চারটে হলো তার লক্ষণ। তো আমাদের প্রত্যেকের হৃদয়কে এই ভাইরাস আক্রান্ত করেছে, আমাদের হৃদয় আজকে শক্ত হয়ে গেছে। এই ভাইরাসকে আমি কিভাবে নিরাময় করব, আমার অন্তরকে কিভাবে পরিষ্কার করব, পরিচ্ছন্ন করব, নিরাময় করব, সুস্থ করে তুলব, এর অ্যান্টিভাইরাসটা কি? আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে দশ প্রকারের অ্যান্টিভাইরাস দেওয়া হয়েছে। এই দশ প্রকারের অ্যান্টিভাইরাস যদি আমরা গ্রহণ করি, ইনশা আল্লাহ আমাদের দিল, আমাদের কলব, স্পিরিচুয়ালি হার্ট আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আমার স্পিরিচুয়ালি হার্ট যখন, কলব পরিষ্কার হয়ে যাবে, আল্লাহর দাসত্ব গ্রহণ করবে, তখন আমার চোখ পবিত্র হবে, আমার কান পবিত্র হবে, আমার মানসিকতা পবিত্র হবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো হলো পবিত্র হবে, তখন আমার চোখ দিয়ে আর কোনো হারাম জিনিস চোখ দেখতে দিবে না, কান কখনো হারাম জিনিস শুনতে দিবে না, অন্তকরণ সমূহ হারাম কল্পনা করতে দিবে না, আমার হাত কখনো হারাম জিনিস টাচ করতে দিবে না, আমার পেট কখনো হারাম খাদ্য পেটে ভক্ষণ করতে দিবে না। সেই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এই ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে, অ্যান্টিভাইরাস যেটাকে বলা হয়, যেটাকে ভ্যাকসিনও বলতে পারেন। ভাইরাসকে দূর করার জন্য যে অ্যান্টিভাইরাস লাগে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন হলো 10 প্রকারের, আজকে সেই আলোচনায় আমরা করব। এক নম্বর হলো যিকরুল্লাহ, আল্লাহর যিকির। আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তুমি আমার দিকে যদি এক আধা হাত আসো, আমি আল্লাহ তোমার দিকে এক হাত যাব। তুমি আমার দিকে এক হাত আসলে আমি দুই হাত যাব। তুমি আমার দিকে যদি হেঁটে আসো, আমি আল্লাহর রহমত তোমার দিকে হলো দৌড়ে যাবে। আমাকে স্মরণ করো। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাকে কখনোই বিপদের সম্মুখীন করবেন না। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যিকরুল্লাহকে সমস্ত ইবাদতের মূল মন্ত্র বানিয়েছেন। দেখুন, নামাজের আত্মা হলো যিকরুল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে নামাজ যাবতীয় অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, হারাম জিনিস থেকে তাদেরকে দূরে রাখবে। তবে নামাজের মেইন পার্ট হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর যিকির হলো নামাজের সবচেয়ে বড় পার্ট। আজকে আমরা নামাজ পড়ি, নামাজ আমাদেরকে হারাম কাজ থেকে বাধা কেন দিতে পারে না? কারণ আমাদের নামাজ হলো মুদ্দা নামাজ, আমাদের নামাজ হলো আত্মাবিহীন নামাজ, আমাদের নামাজ হলো রুহবিহীন নামাজ। নামাজের রুহ হলো যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ। নামাজে দাঁড়ালে আল্লাহ ছাড়া আর কিছু মনে থাকবে না, এটি হলো যিকির। আজকে দেখুন, একটি মাত্র ইবাদত যেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাসীরান শব্দ বেশি বেশি করে করো বর্ণনা করেছেন, ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি সফলতা পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, তাহলে আল্লাহর স্মরণ বেশি বেশি করে করো, আল্লাহর যিকির বেশি বেশি করে করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ কাসীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। সূরাতুর রাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের অন্তকরণ সমূহ প্রশান্তি আসতে পারে, অন্তর শীতল হয়ে যেতে পারে, অন্তরের ভিতর সাকিনা আসতে পারে, বিযিকরিল্লাহ আল্লাহর যিকিরের দ্বারাই কেবলমাত্র। আলা, হে পৃথিবীবাসী শুনে নাও, শান্তি হাটে বাজারে কিনতে পাওয়া যায় না, কোন দোকানে বিক্রি হয় না, সুখ শান্তি এটি কোন বিদ্যালয়ে শিখতে পারা যায় না, এটা কোথাও বন্টন হয় না, কোন হসপিটালে পাওয়া যায় না। শান্তি সম্পূর্ণ হলো আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা জেনে রাখো, একমাত্র আল্লাহর স্মরণের দ্বারাই তোমার অন্তরে প্রশান্তি আসতে পারে, ভয় ভীতি অন্তর থেকে দূর হতে পারে। আজকে দেখুন, এই বিপদের সময় যদি আমরা আল্লাহ পাককে স্মরণ করি, তাহলে আমরা এই বিপদের হাত থেকেও বাঁচতে পারব এবং আমাদের অন্তরে আর ভয় ভীতি থাকবে না। ইমামে বুখারী আলাইহির রহমা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যে ব্যক্তি আল্লাহর স্মরণ করবে আর যে ব্যক্তি আল্লাহর স্মরণ করবে না, আল্লাহর স্মরণ থেকে গাফিল হবে, তাদের দৃষ্টান্ত হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, জীবিত ব্যক্তি এবং মৃত ব্যক্তির মতো। যারা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ যিকরুল্লাহর সাথে সবসময় থাকবে, তাদের অন্তর হলো জীবিত অন্তর, আর যারা নাকি আল্লাহর শরণ থেকে গাফেল হবে তাদের অন্তর হলো মুর্দা অন্তর। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আফযালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে সর্বোত্তম যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য হাদিসে আসছে আফযালুয যিকরি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম যিকির হলো তিলাওয়াতুল কুরআন। ইমাম মুসলিম আলাইহির রহমা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, হুজুর বলেন كان رسول الله صلى الله عليه وسلم يذكر الله على كل احياني, নবি আলাইহিস সালাতু ওয়াস সালামের এটি হ্যাবিট ছিল, অভ্যাস ছিল, দৈনন্দিনের রুটিন ছিল, তিনি বেশি বেশি করে সদা সর্বদা আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন, হাঁটতেও জিকির করতেন, বসতেও জিকির করতেন, তিনি ঘোড়ার উপর উটের উপর সওয়ার হতেন জিকির করতেন, তিনি যুদ্ধের ময়দানে গেছেন জিকরুল্লাহর হালতে থাকতেন, তিনি যে অবস্থায় থাকতেন সেই অবস্থাতেই সদা সর্বদা জিকরুল্লাহর সাথে থাকতেন। আল্লাহর স্মরণের জন্য আসল জিকরুল্লাহ হলো অন্তর দিয়ে আল্লাহকে স্মরণ রাখবে, এটা হলো আসল জিকরুল্লাহ। আর সাথে সাথে যদি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা কোরআন তেলাওয়াত করি, এগুলোও হলো জিকরুল্লাহ। এর জন্য আপনার ওযু লাগবে না, এর জন্য কোনো মাকরু টাইম নাই, সদা সর্বদা জিকরুল্লাহর হালতে থাকবে। দেখুন, যেকোনো একটি আমলকে আপনি জীবনের জন্য আপনি বাছাই করে নেন, যার জিন্দগির যে আমলটা সবচেয়ে বেশি পছন্দ হবে আল্লাহ পাক স্বভাবতেই তার ইন্তেকালকে সেই অবস্থায় করেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত ছিল কোরআন তেলাওয়াত, তার শাহাদতটা হয়েছিল কোরআন তেলাওয়াত অবস্থায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রিয় ইবাদত ছিল নামাজ, তার শাহাদত হয়েছিল মসজিদের ভিতর ফজরের নামাজের সময়। যার যে ইবাদতটা আল্লাহ পাকের কাছে হলো পছন্দনীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইন্তেকালকাল সেভাবে করেন। আর দুনিয়ার জিকিরে যদি দুনিয়া নিয়ে মক্ত থাকি, দুনিয়া দুনিয়া বলতে বলতে আমার জান কবজ হয়ে যাবে, আমার দেহ পিঞ্জির থেকে এই রুহুটা বের হয়ে যাবে দুনিয়া দুনিয়া এই জিকির করতে করতে, সেই জন্য আমরা আল্লাহর জিকির করি। আল্লাহর জিকির এটা হলো এই ভাইরাস থেকে, আমার অন্তরে যে ভাইরাস ঢুকেছে, আমার দিল শক্ত হয়ে গেছে, প্রথম ট্রিটমেন্ট হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের দ্বারা অন্তর যদি পাথরের চেয়ে শক্ত হয়, লোহার চেয়ে শক্ত হয় বা অন্য কোনো ধাতুর চেয়ে শক্ত হয়ে যায়, এরপরেও আল্লাহর জিকিরের পাওয়ারে সেই দিল গলে মোমের মতো হলো নরম হয়ে যাবে। সেই জন্য সদা সর্বদা আমরা জিকিরের হালতে থাকি। দুই নম্বর হলো যে আমরা ফরজ আদায়ের পরে নফল ইবাদত বেশি বেশি করে করি। নফল নামাজ, নফল রোজা, নফল চ্যারিটি, রমাদানের রোজা হলো ফরজ, আর রমাদানের রোজা বাদ দিয়ে যত রোজা আছে এগুলোকে সব হলো নফল বলা হয়। নফল মানে হলো অ্যাডিশনাল, এগুলো করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই, এর কোনো হিসাব নাই, বিচার নাই। সেগুলো সুন্নাত হোক অথবা মুস্তাহাব হোক, নফল হোক, সবগুলো একই চ্যাপ্টারে। সেই জন্য ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যখন নাকি ফরজ বাদ দিয়া অন্য ইবাদতকে বর্ণনা করেছেন, তখন বাবুন নওয়াফিল এক চ্যাপ্টারে তারা নিয়ে আসছেন নফলের অধ্যায়, মানে অ্যাডিশনাল ইবাদত। নবী, এটি হলো হাদিসে কুদসি বুখারী শরীফের রাওয়ায়ত, ওমা তাকাররাবা ইলাইয়া আব্দি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাদতুহু আলাইয়া, বান্দা আমি আল্লাহ, আমার বান্দা ফরজ না ইবাদতের দ্বারা আমি আল্লাহর যত প্রিয়তম হয়ে যেতে পারে, নিকটতম হতে পারে, অন্য কোন ইবাদত দিয়ে এতটা হতে পারে না। ওয়ালা ইয়াসালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নওয়াফিল হাত্তা উহিব্বাহু, এবং আমার বান্দা নফল ইবাদতের দ্বারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী হয়ে যেতে পারবে, আমি আল্লাহ তাকে মহব্বত করব। সেই জন্য নফল ইবাদত, নফল রোজা বেশি বেশি করে রাখি, নফল সাদাকা বেশি বেশি করে করি। যাকাত হলো ফরজ, এরপরে সাদাকাতুল ফিতির যাদের উপর জরুরি হয়েছে এটা হলো ওয়াজিব, আর বাকি সব হলো নফল চ্যারিটি। তবে হ্যাঁ, সবগুলা নফল না, আপনার বিবি বাল বাচ্চার ভরণ পোষণ এটা নফল না, এটা হলো ফরজ। আপনার বাবা মা যদি কর্মতে সক্ষম না হন তাদের ভরণ পোষণ হলো ফরজ। অবিবাহিতা বোন আছেন, ছোট ভাই আছেন, তাদের লালন পালনের কেউ নেই, আমি বড় ভাই আছি, আমার উপর তাদের লালন পালন হলো ফরজ। দাদা দাদি বেঁচে আছেন, নানা নানি বেঁচে আছেন, তাদের ভরণ পোষণের কেউ নাই, আমার উপর হলো তাদের ভরণ পোষণ ফরজ। এগুলো ইবাদত হলো ফরজ, এগুলো আবার নফল না। এটি হলো দুই নম্বর ট্রিটমেন্ট। তিন নম্বর ভ্যাকসিন হলো, ট্রিটমেন্ট হলো আইয়াইশাল আব্দু ফি আজওয়া ইমানিয়া। মানুষ হলো একটি ইমানি পরিবেশে, ইসলামী পরিবেশে, দিনী এনভায়রনমেন্টে বসবাস করবে। আজকে দেখুন, আমাদের একটু টাকা পয়সা হয়ে গেলে আমরা এমন দূরে গিয়ে ভিলা বাড়ি কিনি, বড় প্রাসাদের মতো বাড়ি কিনি, যেখানে নাকি মসজিদে যেতে আমাকে আধা ঘন্টা এক ঘন্টা ড্রাইভ করে যেতে হয়। ভাইরা বোনরা কষ্ট করে এমন জায়গায় থাকেন, মসজিদ দেখে হলো বাড়ি কেনেন, ইমানি এনভায়রনমেন্টে থাকেন। এরপরে দিনই যে সমস্ত দর্স হয়, হালাকা হয়, সেগুলোতে তালিমের হালাকায় যাওয়া শিখি, নেককার মানুষদের সংসব গ্রহণ করি। অকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখা, কিয়ামতের দিন মানুষ আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা, হায় আফসোস, যদি অমককে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, এই খারাপ লোকটার সাথে উঠা বসা করেই আমার সর্বনাশ হয়েছে, তাহলে আজকে আমার এই ধ্বংস হতো না, আফসোস করবে সেদিন। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন, সমস্ত বন্ধুত্ব কিয়ামতের দিন শত্রুতায় পরিণত হয়ে যাবে। ইল্লাল মুত্তাকুন, শুধুমাত্র যে মুত্তাকির পরহেজগার মানুষের সঙ্গে বন্ধুত্ব করেছেন, এটাই কিয়ামতের দিন আপনাকে কাজে আসবে। বন্ধু জান্নাতে যে বসে থাকবেন, কোন কারণে কিছুদিনের জন্য আমার জাহান্নামে যেতে হলো, বন্ধু আল্লাহ পাককে বলবেন, রব্বুল আলামিন আমার সেই বন্ধুটা কই? রব্বুল আলামিন বলবেন, সে তো তোমার মতো ইবাদত করেননি, সে জাহান্নামে আছে। তিনি বলবেন যে রব্বুল আলামিন, আমি যে ইবাদত করেছিলি সেটা আমার একার জন্য করি নাই, আমার বন্ধুর জন্যও করেছিলাম, সুতরাং আমার বন্ধুকে তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি যে এ কথা বলবে আমি আল্লাহ এটা জানি, আমি তোমার বন্ধুকে মাফ করে দিলাম, সেখান থেকে বন্ধুর সুপারিশে সে জান্নাতে চলে আসবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অকুনু মাআস-সাদিকিন, অকুনু মাআস-সাদিকিন, তোমরা হলো নেককারদের সংস্রব গ্রহণ করো, নেককার মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করো, নেককারদের সঙ্গে ওঠা বসা করো। আর নিজের ছেলেমেয়েরা কার সঙ্গে ওঠা বসা করছে না করছে, কাকে বন্ধু বান্ধবী বানাচ্ছে, এগুলো দেখার দায়িত্ব হলো পিতামাতার। আমরা সবসময় তাদের বন্ধুত্ব করে দিব হলো নেককার বাচ্চাদের সাথে, এটা হলো আমাদের রেসপন্সিবিলিটি। অকুনু মাআস-সাদিকিন এর আরেক ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অকুনু মাআল উলামাইর রাসিখিন, তোমরা আলেম ওলামাদের সঙ্গে, যারা নাকি বিজ্ঞ আলেম, শরীয়তের জ্ঞান আছে এবং এলেমের সাথে তার আমলের মিল আছে, এই রকম আলেমদের সংস্রব গ্রহণ করো। আজকে ভাইরা দুঃখের সাথে বলি, এই জিনিস আজকে আমাদের মাঝ থেকে উঠে গেছে। আজকে আমরা আলেম ওলামাদেরকে হে চোখে দেখি, আলেম ওলামাদের সঙ্গে মিশতে চাই না। আপনারা আমরা যে দিনদার হয়েছি, আমরা দিনদার মানে নিজেরা দাবি করছি, আল্লাহ পাক এর পরেও অনেকের চেয়ে আল্লাহ পাক আমাদের গুনাহ থেকে অনেকটা বাঁচিয়ে রেখেছেন, এটা হলো আমাদের বাবা মার, দাদা দাদি, নানা নানি, কেউ না কেউ নেককার আলেমদের ভক্ত ছিলেন। আপনি আলেমদের সঙ্গে যদি শত্রুতা পোষণ করেন, আপনার খানদানে কোনোদিন দিনদার অথবা হাফেজ আলেম, হাফেজ আলেম তো দূরের কথা, দিনদার পয়দা হবে না, আল্লাহর পক্ষ থেকে এটা এই ব্যবস্থা হয়ে যাবে। সেই জন্য আমরা সব সময় আলেম ওলামাদের সঙ্গে উঠা বসা করি, তাদের সঙ্গে সম্পর্ক করি, তাদের সঙ্গে আমরা যেন দূরত্ব বজায় না রাখি। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় মানুষ, যার নামে কোরআনের একটি সুরা নামকরণ করা হয়েছে, যার নসিহতকে পছন্দ করে আল্লাহ পাক কোরআনের অংশ বানিয়ে দিয়েছেন। তিনি ইন্তেকালের আগে তার সন্তানদেরকে ওসিয়ত করে যাচ্ছেন, আলাইকুম বিমাজলিসিল উলামা, আলাইকুম বিমাজলিসিল উলামা, হে আমার কলিজার টুকরা সন্তানরা, তোমাদেরকে আমি মৃত্যু পথে যাত্রী হিসাবে শুধু একটি নসিহত করে যাই, তোমরা আলেম ওলামাদের মজলিসে ওঠা বসা করবা, তাহলে তোমার দিনের আন্ডারস্ট্যান্ডিং হলো ঠিক থাকবে, তোমার হলো আমল আখলাক দুরস্ত হবে, সুন্নতের উপর ওঠা হলো তোমার জন্য সহজ হয়ে যাবে। সেই জন্য দেখবেন যারা আলেম ওলামাদের সাথে ওঠা বসা করে তাদের দিনই আন্ডারস্ট্যান্ড অনেক ভালো, তারা দেখবেন যে হাম্বল হয়ে থাকে এবং তাদের ফ্যামিলির মাঝে হলো দিনদার পয়দা হয়, তাদের ছেলে মেয়েকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজ বানান, কারি বানান, আলেম বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, কারণ আলেমদের দোয়া তাদের উপর হলো থাকে। সালফে সালিহীন তারা বলেন, মাজালিসাতু আহলিল সালাহি তুরিসু ফিল কলবি আস-সালাহ, নেককার মানুষদের সংস্রব গ্রহণ এটি অন্তরের ভিতর নেক আমল পয়দা করে, নেকি পয়দা করে। ওয়ালাইসা শাইউন লাইসা শাইউন আনফা আলিল কলবি ফি মুখালিতাতিস সালিহীন, অন্তরের জন্য নেককারের সংস্রব গ্রহণের চেয়ে আর উপকারী কোনো আমল নেই। ওয়ালাইসা শাইউন আদাররা আলাল কলবি মিন মুখালিতাতিল ফাসিকিন আন-নাযরি ইলা আফআলিহিম, আর অন্তরের জন্য এর চেয়ে বড় ক্ষতিকারক আর কোনো দিক হতে পারে না যদি আমি মুখালিতাতিল ফাসিকিন, গুনাগার পাপী তাপী তাদের সঙ্গে যদি আমি সংস্রব গ্রহণ করি। দেখুন, এর অর্থ আদৌ এই না যিনি পাপে লিপ্ত আছেন তাকে আমরা ঘৃণা করব, তাকে আমরা চেষ্টা করব, তার জন্য দোয়া করব, তাকে বুঝাবো তাকে দিনের পথে আসার জন্য, আনার জন্য, কিন্তু তার সঙ্গে আমরা অন্তরঙ্গ বন্ধুত্ব কায়েম করব না, দুনিয়ার সব মুআমালাকে মুআমালা আমরা ঠিক রাখব। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ সূরাতুল কাহাফের তাফসীরে ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীদ, আসহাবে কাহাফের এই সাতজন ইয়ং স্টার যখন নাকি এই গুহায় আশ্রয় গ্রহণ করেছিলেন, তাদের কুকুর গিয়ে ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীদ গুহার সামনে পাহারাদার হিসাবে পা ছড়িয়ে বসেছিল, পাহারাদার হিসাবে। গত নভেম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়েছিলেন আল্লাহ পাকের সেই কোরআনে বর্ণিত সে জায়গা দেখে আসতে পেরেছি, কিভাবে কুকুরটা বসেছিল, এর সব জিওগ্রাফিক্যাল সব জায়গাগুলো আল্লাহ পাক আমাকে দেখাইছিলেন, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। তো দেখুন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, একটি কুকুর যদি নেককারদের সংস্রব গ্রহণ করার বিনিময়ে আল্লাহ পাক এই কুকুরের নাম যদি পবিত্র কোরআনে বর্ণনা করে থাকেন, তাহলে আশরাফুল মখলুকাত সর্বশ্রেষ্ঠ মানব জাতি যদি নেককার মানুষের সাহবত গ্রহণ করে থাকেন, তাহলে তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত বেশি হবে। সেই জন্য নেককারদের আমরা সাহবত গ্রহণ করি, এটা হলো তৃতীয় ট্রিটমেন্ট। চতুর্থ অ্যান্টিভাইরাস ট্রিটমেন্ট হলো যে আমরা সদা সর্বদা মসজিদের সঙ্গে অ্যাটাচ থাকি। ফেমাস হাদিস বুখারী মুসলিমের রাওয়ায়াত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আপনারা এই হাদিস অনেক শুনেছেন, সাবাতুন ইয়ুদিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যে সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের ভয়াবহ দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের সঙ্গে জায়গা দিবেন, আরশের নিচে জায়গা দিবেন, তার মাঝে এক শ্রেণীর মানুষ হলো অকলবহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে অ্যাটাচ থাকবে, অর্থাৎ মসজিদ থেকে দুনিয়ার জরুরতে তিনি কাজে বের হয়ে যাবেন, বাসায় বের হয়ে যাবেন, ঘুমাতে যাবেন বাসায়, ফ্যামিলির কাছে ফিরে যাবেন, কিন্তু অপেক্ষায় থাকবেন আবার কখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তিনি মসজিদে আবার ফিরে যাবেন। মসজিদের কি জরুরত আছে নিজে জিজ্ঞেস করে করে তিনি পুরা করবেন, যে ভাই মসজিদ কেমন চলছে। যেমন বর্তমানের মতো এই ক্রিটিক্যাল মোমেন্টে যেখানে মসজিদ হলো শাট ডাউন, কিন্তু মসজিদের খরচ তো চলতেছেই, আপনার লোকাল মসজিদ সারা দুনিয়ার মসজিদ গুলার একই অবস্থা। আমি যে জিজ্ঞেস করি যে ভাই মসজিদ কেমন করে চলতেছে, আমার কোনো হেল্প লাগবে নাকি, আমার কোনো সাহায্য লাগবে কিনা, আমি কিছু অংশগ্রহণ করব কিনা, وقلبه معلق بالمساجد. তিরমিজির এক রাওয়ায়েতে আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর বলেন, ইদা রাআইতুমুর রাজুল ইয়াতাদুল মাসাজিদ ফাশহাদু লাহু বিল ঈমান, একটি মানুষকে যদি ফ্রিকোয়েন্টলি তুমি মসজিদে যেতে দেখো, মসজিদে যাওয়া তার নেশাতে পরিণত হয়ে গেছে, তাহলে তুমি সেই ব্যক্তির সম্পর্কে, তিনি যে ঈমানদার, নির্ভয়ে নির্বিঘ্নে গলা উঁচা করে তুমি এই সাক্ষী দিয়ে দাও যে এই ব্যক্তি হলো ঈমানদার। আবু দাউদের একটি হাদিস, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর বলেন, বাশশিরুল মাসাঈনা ফিল যুলামি ইলাল মাসাজিদি বিন্নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, যারা অন্ধকারের সময় মসজিদে যাবে, অর্থাৎ হলো মাগরিব, ইশা এবং ফজরের নামাজ পড়ার জন্য, তাদেরকে হে নবী আপনি কিয়ামতের দিন একটি পরিপূর্ণ আলোর সুসংবাদ শুনিয়ে দিন, যেই আলো দিলে তারা বিনা দ্বিধায় বিনা বাধায় তারা পুল সিরাতের পুল পার হয়ে যেতে পারবে। সুতরাং ভাইরা, মসজিদের সঙ্গে আমরা সম্পর্ক করি, মসজিদকে ভালোবাসি, মসজিদের সঙ্গে অ্যাটাচ হই, মসজিদের যতটুকু সময় সম্ভব হয় আমরা মসজিদের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখার চেষ্টা করি। আর পাঁচ নম্বর কিরাআতুল কোরআন, সদা সর্বদা হলো কোরআন তেলাওয়াত করি। দেখুন, কোরআন এমন এক পাওয়ারফুল ডিটারজেন্ট, এই পাওয়ারফুল ডিটারজেন্ট ছাড়া আমার অন্তরের মরিচাকে, অন্তরের দাগকে সহজে আমি মুছতে পারবো না। দেখুন, একজনের কাপড় ময়লা হয়ে গেছে, দাগ লেগে গেছে, আপনি ওয়াশিং মেশিনে যদি 10-12 দেন, ডিটারজেন্ট দেন নাই, দেখবেন যে পুরা সাফ হয়নি। আর ভালো ডিটারজেন্ট দিয়ে আপনি একবার ধৌত করেন, দেখবেন যে আপনার কাপড় সাফ হয়ে গেছে। কোরআন হলো এমন পাওয়ারফুল ডিটারজেন্ট, অন্তর যত শক্ত হয়ে যাক, কোরআনের বারিধারা যদি অন্তরের মাঝে, অন্তরের উপর বর্ষিত হয়, কোরআনের ডিটারজেন্ট দিয়ে যদি আমার অন্তরকে পরিষ্কার করতে পারি, তাহলে এই পাথর গলে মোমে পরিণত হয়ে যাবে। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদীতি কিতাবাম মুতাশাবিহা মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইখশাউনা রাব্বাহুম ثم تلين جلودهم وقلوبهم الى ذكر الله। সাহাবায়ে কেরামের অন্তকরণ সমূহ কোরআনের প্রভাবে প্রভাবান্বিত হয়ে অন্তরগুলো নরম হয়ে যেত, আর অন্তরের মাঝে প্রকম্পন সৃষ্টি হতো, লঙ্কবগুলো আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যেত যখন কোরআন তারা শুনতেন। সুতরাং এই কোরআনের দ্বারা আমার এই শক্ত অন্তরকে আমি নরম করতে পারব। ইমাম মুসলিম আলাইহি রাহমা আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, যে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন কিয়ামতের দিন শাফিআন লিআসহাবিহি, কোরআনের তিলাওয়াতকারীকে, কোরআনের আমলকারীকে, কোরআন যারা মুখস্থ করল এই হেজ্জকারীকে, তাদের সপক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে, আর আল্লাহ পাক কোরআনের শাফাআতকে কবুল করবেন, প্রত্যাখ্যান করবেন না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আরেকটি হাদিস বর্ণনা করেছেন, ان الله يرفع بهذا الكتاب اقواما ويدع به الاخرين, আল্লাহ পাক এই কিতাবের দ্বারা এক জাতি তথা সাহাবায়ে কেরামের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফ তওয়াফ করতে গিয়ে নিজেকে সম্বোধন করে বলতেছিলেন, ওমর, শিলা ছাগলের রাখাল, শিলা উটের রাখাল, তোমাকে কে চিনত, মারামারি হানাহানি দাঙ্গা ফাসাদ এগুলো তোমাদের জীবনের হলো কর্মসূচি ছিল, তোমাদের সৌভাগ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক সূর্যকে আল্লাহ পাক উদিত করেছিলেন, আর কোরআন নামক মহাগ্রন্থ অবতরণ আল্লাহ পাক করেছিলেন, যার ফলে ওমর তুমি এই মহাগ্রন্থকে বিশ্বাস করেছ, এই কোরআনিক সূর্যের আলোতে তুমি এসেছিলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আফতাবে নবুওয়াত, নবুওয়াতের সূর্যের নিচে এসেছিলা, যার ফলে তোমার মতো ওমরকে সেই ছাগলের রাখাল থেকে, উটের রাখাল থেকে উঠিয়ে আজকে আল্লাহ অর্ধ দুনিয়ার বাদশাহে পরিণত করে দিয়েছেন। কোন জাতি যদি কোরআনের উপর সাহাবায়ে কেরামের মতো যদি আমল করতে পারে, তাহলে সেই জাতিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানে আল্লাহ পাক ভূষিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘোষণা আল্লাহ পাক কোরআনেও দিয়েছেন। আপনারা দেখেন না, বাংলাদেশের প্রাইম মিনিস্টার গেলে সেখানে এটা ডন মাইন্ড, কে কোন পার্টি করেন দেখেন, আমি পার্টি করি না, সুতরাং এটা আপনারা মাইন্ড করবেন না, একটা এক্সাম্পল দেওয়ার জন্য। তাদেরকে ফলোয়ারদেরকে টাকা পয়সা না দিলে 1,00,000 লোকও জোগাড় করতে পারে না। আর মিজানুর রহমান আজহারি একটা বাচ্চা ছেলে, আমার চেয়ে 18 বছরের জুনিয়ার, সেই ছেলে যেখানে যায় 10,00,000 লোক এমনি হয়। ভাইরা, কিসের বরকতে? বরকত হলো কোরআনের বরকত। মিজানুর রহমান আজহারির বরকত না, এটা হলো আল্লাহ পাকের পবিত্র কোরআনের বরকতে। আল্লাহ পাক দুনিয়াতে এই মর্যাদা দান করেন, আর আখিরাতের মর্যাদা সেটি তো রয়েই গেছে। সেই জন্য কোরআনের হাফেজের বাপ হন, বাপ যদি হতে না পারেন, মিস হয়ে গেছে, আপনি হাফেজের নানা হন, হাফেজের দাদা হন, পরদাদা হন, পরনানা হন, অথবা কাউকে আপনি হাফেজ বানান, আলেম বানান, দেখবেন যে ইনশাআল্লাহ কিয়ামতের দিন ইনশাআল্লাহ আপনাকেও আল্লাহ পাক এই মর্যাদা দান করবেন। কোরআনের আলোচনা শুনি, কোরআনের আলোচনায় আমরা বসি, কোরআনকে বুঝার চেষ্টা করি, কোরআন পড়ার চেষ্টা করি, কোরআনকে জানার চেষ্টা করি। তিরমিজির এক হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, হুজুর বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব, যে ব্যক্তির অন্তরে কোরআনের কোন অংশ নাই, এই ব্যক্তির হৃদয় হলো এক বিরান হাউজের মতো, এক অ্যাবন্ডেন্ট হাউজের মতো, যেখানে নাকি শুধু সাপ বিচ্ছু ব্যাং ভূত প্যাত ইত্যাদি বাস করে। যার অন্তরের মাঝে কোরআনের লাইট নাই, কোরআনের আলো নাই, সেই অন্তর হলো বিরান ঘরের মতো। এটা আমি বলি নাই, কোনো দার্শনিক বলেন নাই, এটি বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোরআন ওয়ালা যেমন গড়ার জন্য চেষ্টা করি, কোরআন বোঝার চেষ্টা করি। দেখুন, একটি কথা আপনাদেরকে আমি বারবার বলি, কোরআন নাজিল হয়েছে জিন্দা মানুষের জন্য, মুর্দা মানুষের জন্য কোরআন নাজিল হয়নি। কোরআন এই জন্য নাজিল হয়নি যে মানুষ মারা যাবে আর আমরা বসে বসে হলো তার জন্য খতম করব, এই জন্য কোরআন নাজিল হয়নি। কোরআন এই জন্য শুধু নাজিল হয়নি যে কোরআন আমরা শুধুমাত্র রমাদান মাসে তারাবিন নামাজে আমরা কোরআন শুনব। কোরআন নাজিল হয়েছে আমরা সর্বপ্রথম কোরআনের তালিম শিখব, কোরআন পড়া শিখব, তেলাওয়াত করব, মিনিং বোঝার চেষ্টা করব এবং কোরআনের উপর আমল করব, জীবন গড়ব, কোরআনকে প্র্যাকটিস করব। জীবিত থাকা অবস্থায় আমি কোরআনকে প্র্যাকটিস করব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। আর 6 নম্বর ট্রিটমেন্ট হলো যে আমরা সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো। তাওবাতান নাসুহা মানে খাঁটি দিল, যেই তওবার মাঝে কোনো লোক দেখানো নাই, কৃত্রিমতা নাই, যেই তৌবার মাঝে সোয়াব নাই, যেই তৌবার মাঝে অন্য কোন অহমিকা নাই, বরং হল আল্লাহর কাছে নিজের জীবনের গুণাগুলো স্বীকার করে অনুতপ্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসা। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সবাই আল্লাহর কাছে তৌবা করে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই কেবলমাত্র তোমরা সফল হতে পারবে। তৌবা করে ফিরে আসো, তবেই এই ভাইরাস থেকে বাঁচতে পারবা। তৌবা করে ফিরে আসো, এই মহামারীর থেকে আমি আল্লাহ তোমাকে রক্ষা করব, এই বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করব। তৌবা করো, তৌবা করো। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু ফা ইন্নী আতুবু ফিল ইয়াউম 100 মাররাত, হে ইমানদারগণ, আল্লাহর কাছে তৌবা করো। আমি নবী নিষ্পাপ হওয়া সত্ত্বেও দিনে 100 বার আল্লাহর পাকের কাছে তৌবা করি। নবীর কোন গুনাহ নাই। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, লিয়াগফির আলাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার, হে নবী আপনার অগ্র পশ্চাতের সমস্ত গুনাহকে আমি মোচন করে দিয়েছি। নবীদের কাছে গুনাহ আসতেই পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই সেই গুনাহকে সরিয়ে দেন। ফাসারাফা আনহু কাইদাহুন্না, আল্লাহ পাক বলতেছেন আমার ইউসুফ পর্যন্ত গুনাহ আসতেই পারে নাই, আগেই আমি সেই গুনাহকে সরিয়ে দিয়েছি। সুতরাং সদা সর্বদা তওবা করি। আর 7 নম্বর হলো মুরাকাবাতুন নফস, মুরাকাবাতুল কলব, এক্সামিনেশন, অবজারভেশন। সব সময় আমি আমার অন্তরকে অবজার্ভ করি। দেখুন, আমার হার্টবিটকে সদা সর্বদা আমাকে অবজার্ভ করা লাগবে। আমার ডাক্তারের কাছে গিয়ে হার্টকে মাপা লাগবে, প্রেশারকে দেখা লাগবে, আমার ডায়াবেটিক্সের অবস্থা দেখা লাগবে। এগুলো সব যেমন আমাকে খেয়াল রাখা লাগবে, তবেই আমার বডিটা হলো সুস্থ থাকবে। অনুরূপভাবে আমার অন্তরটা সুস্থ হয়ে সুস্থ আছে নাকি এটা কসরাতুল কুলুব, অসুস্থ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, সদা সর্বদা আমাকে এই অবজারভেশনে হলো থাকা লাগবে। আল্লাহ পাক বলেন, ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, যেখানেই তুমি বান্দা থাকো, আমেরিকাতে থাকো, কানাডায় থাকো, ইউকেতে থাকো, বাংলাদেশে থাকো, ধনী দেশে থাকো, দরিদ্র দেশে থাকে, দিনে থাকো, রাতে থাকো, লোকালয়ে থাকো, আর ঘরের মাঝে একা বন্দী থাকো, ওয়াহুয়া মাআকুম, আল্লাহর নলেজ সেখানেই তোমার সাথে আছে। আল্লাহর চোখকে তুমি ফাঁকি দিতে পারবা না বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সব কিছু অবজার্ভ করছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ তোমার রব ওত পেতে আছেন। ইন্নাল্লাহ লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা, আসমান জমিনের কোন কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অদৃশ্য নেই, গোপন নাই। লোকমান আলাইহি সালাতু ওয়াসালাম তার সন্তানদেরকে ওসিয়ত করেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহ লাতীফুন খাবীর। হে আমার প্রিয় সন্তানেরা, কোন অপরাধ সেটি যদি সরিষার দানা সম পরিমাণ ছোট হয়, আর সেটি যদি আসমানে প্রথিত হয়, জমিনে দাফন করা হয়, অথবা একটি দুনিয়া সম পরিমাণ বড় কালো পাথরের ভিতরে যদি লুকানেও থাকে, ইয়াতি বিহাল্লাহ, সেই গুনাহকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন উপস্থিত করে মিজানের পাল্লায় ওজন করার জন্য তুলে দিবেন। ওয়া উরিদু আলা রাব্বিকা সাফা, কিয়ামতের দিন মানুষেরা সেদিন দলবদ্ধ হয়ে উঠবে, দলবদ্ধ হয়ে তাদেরকে উপস্থিত করা হবে। লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, যেরূপে আমরা দুনিয়াতে নিঃস্ব অবস্থায় এসেছিলাম, অসহায় অবস্থায় এসেছিলাম, পরনে কোনো কাপড় ছিল না, বস্ত্রহীন অবস্থায়, পায়ে কোনো জুতা ছিল না, কোনো ডিগ্রি ছিল না, কোনো কিচ্ছু ছিল না, এভাবে কিয়ামতের দিন উঠানো হবে। লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা বাল জাআনতুম আল্লান নাজআল লাকুম মাউইদা ওয়া ফুদিআ আল কিতাব, প্রত্যেককে তার আমলনামা দেওয়া হবে। ফাতারাল মুজরিমিন, অপরাধীরা যখন পড়ে দেখবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় একটি আমল সেখানে, একটি গুনাহ সেখানে ছেড়ে দেওয়া হয়নি। রাতের আধারে লোকচক্ষুর অন্তরায় গুনাহ করেছিলাম, সেটাও এখানে উপস্থিত। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, আফসোস করে বলবে, হায় কি সূক্ষ্ম কিতাব। সুতরাং সব সময় আমার কলবকে অবজার্ভ করব, আমার কলব এটাকে গুনাহ করছে নাকি এটা নেক আমলের দিকে ধাবিত হচ্ছে। নবী আলাইহি সালাতু ওয়াসালাম ইরশাদ করেন, তিরমিজির হাদিস, আন আবি দররিন ওয়া মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুমা, ইত্তাকুল্লাহ হাইসুমা কুন, আল্লাহর রাসূল বলেন, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আত্তাবিউস সাইয়্যাতাল হাসানা তামহুহা, আর যখনই বাই মিস্টেক মানুষ হিসাবে গুনাহ হয়ে যায়, আর বসে থেকো না, সাথে সাথে তওবা করো, সাথে সাথে আল্লাহর কাছে ফিরে আসো। অখালিক নাস বিখলুক হাসানিন, আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম চরিত্রবান হও। আজকে দেখেন আমাদের চরিত্র নাই, আজকে আমাদের চরিত্র দেখলে মানুষ হলো আজকে ইসলাম সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি হয়ে যায়, আমাদের আখলাক নাই। আমাদের প্রত্যেকে, আমি নিজেকে সম্বোধন করে বলছি, তোমার কি এই আখলাক, ইসলামের কি এই আখলাক, নবীর আদর্শ কোথায় আর আমরা কোথায়? আজকে এই দুরবস্থার দিনে আজকে আমরা একজন মানুষও নন মুসলমান ভাই বোনদের খোঁজ খবর রাখছি না, কোন একটা হসপিটালকে আমরা $1,000 তুলে ডোনেট করছি না। আজকে হসপিটালের কত কিছুর দরকার আমরা এটা করছি না, আমরা কোথায় আর রসুলের সুন্নাত কোথায়? সুতরাং আমাদের আখলাকটা হলো মানুষের সঙ্গে ভালো হওয়া লাগবে, এটা হলো 7 নম্বর ট্রিটম্যান। 8 নম্বর ট্রিটম্যান হলো জিক্রুল মাউত, বেশি বেশি করে মৌতের স্মরণ করা লাগবে। কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকিকুম। হে নবী, তমাম দুনিয়ার মানুষদেরকে বলে দিন, যেই মৃত্যুর হাত থেকে তোমরা পালানোর চেষ্টা করো, ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তোমাকে সাক্ষাৎ দিবে, এই মৃত্যু তোমাকে পাকড়াও করবে, এই মৃত্যুর হাত থেকে তুমি রেহাই পাবা না, মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারবে না। কুল্লু নাফসিং যায়িকাতুল মউত, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবেই। মৃত্যু ছাড়া কোন মানুষের কোন দ্বিতীয় কোন রাস্তা না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আউসিনি খলিলি ইয়া রাসূলুল্লাহ, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করুন। হুজুর নসিহত করলেন, আরবা কালিমাতিন আহাব্বু মিনাদ দুনিয়া ওয়ামা ফিহা, চারটা নসিহত করেছেন, যেই নসিহত গুলো আমার কাছে দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ হলো বলে বিবেচিত হয়েছে। নসিহত গুলা কি? ইয়া আবা যর উহকুমুস সাফিনা ফাইন্নাল বাহরা আমীকুন। হে আবু যর, তোমার আমলের নৌকাকে মজবুত করো, ফাইন্নাল বাহরা আমীকুন, তোমাকে এক দুর্গম সাগর পাড়ি দিতে হবে, যেই সাগর উত্তাল তরঙ্গে ভরপুর, সেই যেই সাগর বড় গভীর, যেই সাগরের শুরু আছে শেষ নাই, এমন এক সাগর তোমাকে পাড়ি দিতে হবে, তোমার নেক আমলের নৌকা শক্ত করো। ওয়াস্তাকসুরু মিনাজ্জাদ ফাইন্নাস সাফরা তাফীলুন, আর ওয়াস্তাকসুরু মিনাজ্জাদ, তোমার সামানপত্র বেশি করো, তোমার সামানপত্র বেশি করো, কারণ এই রাস্তা বহু দূরের। কবরের জিন্দগি, হাসরের জিন্দগি, মিজানের জিন্দগি, ফুলসিরাতের জিন্দগি, এরপরে হলো জান্নাতের জিন্দগি, বড় লম্বা জিন্দগি। তোমার নেক আমলের পুঁজিকে তুমি বাড়াও। আখফফিল হামাল ফাইন্নাল উকাবা উদিন, আর তুমি দুনিয়ার ঝামেলা, দুনিয়ার বোঝা একটু কমাও, লোভ লালসাকে একটু লাগাম টেনে ধরো, তুমি দুনিয়ার প্রতি এত লাগামহীন হয়ে দৌড়ায় না, কারণ হলো বিচারক বড় সূক্ষ্ম। আখলাসিল আমাল ফাইন্নান নাকিদা বাসীরুন, আর যে আমলগুলা করবা বড় ইখলাসের সাথে, সিনসিয়ারিটির সাথে করবা, কারণ হলো বিচারক বড় সূক্ষ্ম। কিন্তু সেই জন্য ইব্রাহিম ইবনে আদহাম বলেন, দাফনতুম মাউতাকুম ওয়ালাম তা'তাবিরু বিহিম, তোমরা নিজ হাতে বৃদ্ধকে দাফন করো, যুবককে দাফন করো, শিশুকে দাফন করো, কিন্তু তোমরা সেখান থেকে কোনো ইবরত আর নসিহত গ্রহণ করো না, যে আজকে তুমি একজনের জানাজায় আসছো, কালকে তোমাকে তোমার জানাজা এভাবে হবে। ইয়া মাল্লাহু ফি বাতনিল আরদি হুফরাতুন আতানাসু বিদ্দুনিয়া ওয়া আনতা গরীবুন, হে ওই অভাগা, যার আসল ঠিকানা হলো মাটির নিচে, মাটির নিচে একটি গর্ত হলো তোমার আসল বাড়ি। আতানাসু বিদ্দুনিয়া, এরপরেও দুনিয়া, তুমি দুনিয়া দুনিয়া করতে করতে মরছ, ও আনতা গরীবুন, বড় আশ্চর্যজনক মানুষ তুমি। অমাদ্দাহরু ইল্লা কুরু ইয়াউমিন ওয়া লাইলাতিন ওয়ামাল মাউতু ইল্লা নাসিলুন ওয়া করিবুন, লোকমান আলাইহিস সালাতু ওয়া সালাম এই কবিতা বলেছেন। অমাদ্দাহরু ইল্লা কুরু ইয়াউমিন ওয়া লাইলাতিন, তোমার দুনিয়ার জিন্দেগিটা আখেরার তুলনায় এক রাত এক দিনের চেয়েও বেশি না। وما الموت إلا نازل وقريب. الموت خوب অবধারিত আসবে এবং খুব তাড়াতাড়ি। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম আহুম ফি গাফলাতিন মুরিদুন, হিসাবের সময় ঘনিয়ে আসছে, এখনো তুমি গাফলাতির নিদ্রাতে ঘুমিয়ে আছো, ডুবে আছো, তোমার আর কবে তুমি জাগ্রত হবা। ইদা কানাল মাউতু লিকুল্লি আহাদিন রাসিদান ফাত্তুমানিনাতু বিদ্দুনিয়া হামুকুন, মৌত যখন প্রত্যেকের জন্য ওত পেতে আছে, স্পাই হয়ে পিছনে দাঁড়িয়ে আছে, দুনিয়ার উপর কনফিডেন্স রাখা, দুনিয়ার উপর ভরসা রাখা, এটা হলো বেকুফি ছাড়া আর কিছুই না। আল মাউতু বাবুন ওয়া কুল্লুন নাসি দাখিলুহু ইয়া লাইতা শি'রি বাদাল মাউতি ফাদদার, মৌত হলো এমন একটি দরজা, প্রত্যেকটি মানুষকে এই দরজা দিয়ে প্রবেশ করতে হবে। ইয়া লাইতা শি'রি বাদাল মাউতি মাদদার, আর এই মৌতের পরে দুটি রাস্তা আছে, দুটি ঘর আছে। الدار جنة خلد إن عملت بها يرضي الإله وإن خالقت فالنار, সেই ঘর একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। যদি জান্নাতের আমল করে যেতে পারো জান্নাতে যাবা, আর জাহান্নামের আমল করে গেলে জাহান্নামে যাওয়া লাগবে। হুমা মাহাল্লানি ওমা লিন্নাসি গায়রুহুমা ফানজুর লিনাফসিকা আইয়ুদ্দারি তাখতারু, এই দুটি রাস্তা আছে, দুটি ডেস্টিনেশন আছে, এছাড়া আর দ্বিতীয় কোন রাস্তা নাই, ডেস্টিনেশন নাই, এখন তুমি বিবেক করে দেখো তুমি কোনটা গ্রহণ করবা। সেই জন্য মৃত্যু আসার আগে ইগতানিম খামসান কবলা খামসিন, হুজুর বলেন পাঁচটি অপোজিট সময় প্রতিকূল অবস্থা আসার আগে পাঁচটি বড় নিয়ামতের তুমি শুকর আদায় করো। শাবাবাক কবলে হারামিক, তোমার যৌবন কালের শুক্রিয়া জ্ঞাপন করো বার্ধক্য আসার আগেই, বার্ধক্য আসলে তুমি ইচ্ছা করলেও ইবাদত বন্দেগী করতে পারবে না। ওয়াসিহাতাক কবলে সাকামিক, তোমার সুস্বাস্থ্যর নিয়ামতের কদর করো অসুস্থ হওয়ার আগেই, করোনা ভাইরাস অ্যাটাক করার আগেই তুমি তৌরা তৌবা ইস্তেগফার করো, নেক আমলে জড়িত হও, নিজেকে আল্লাহর সামনে সমর্পণ করো, আত্মসমর্পণ করো। অগিনাকা কবলা ফাকারিক, আর তোমার ধন সম্পদকে, সচ্ছলতার অবস্থাকে দারিদ্র অবস্থা আসার আগে। আফারাগা কবলা শাগালিক, আর তোমার অবসর সময়টা, বিজি টাইম আসার আগে, এখন সবাই অবসর সময়ে আছেন, এই সময়ে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে ছুটির ব্যবস্থা করে দিয়েছেন। বহুদিন হলো আমরা ছুটি নেই না, আল্লাহ কয়েদে বান্দা ফ্যামিলিকেও টাইম দাস না, ছেলে মেয়ের খোঁজ খবর নাই, শুধু কাজ আর কাজ নিয়ে ব্যস্ত, বান্দা আমি ছুটির ব্যবস্থা করে দিলাম। এই সময়টাকে আমরা কোরআন তেলাওয়াত কিছু মেমোরাইজ করেন, কয়েকটি সূরা মেমোরাইজ করেন, এই সুযোগে দিনী হালাকাতে বসেন, তালিমে বসেন, ফ্যামিলিদেরকে নিয়ে তালিমে বসেন। আপনাদেরকে বলেছি সিরাতে রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োগ্রাফি তালিম করেন, আলোচনা করেন ফ্যামিলিকে নিয়ে, দিনের দর্শে বসেন, নফল নামাজ পড়েন, নফল রোজা রাখেন। আল্লাহ পাক এই টাইম দিয়েছেন, এই টাইমটা যেন আমরা হেলায় না হারে। ও হায়াত কবলা মাউতিক, তোমার হায়াত মৌতের আগেই, সেই জন্য মৌতের জিকির বেশি বেশি করে করা, এটা হলো আমাদের এই অন্তর নরম করার জন্য অন্যতম একটি হলো আমল, অন্যতম একটি হলো মাধ্যম জিকরুল মাউত। নয় নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদেরকে আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করা। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, হে আল্লাহ, হেদায়েত দান করেছো অনুগ্রহ করে এই হেদায়েতের নিয়ামত তুমি ছিনিয়ে নিও না, হে আল্লাহ হেদায়েতের উপর মৌত দান করো। আল্লাহর কাছে এই কান্দন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আয়াত পবিত্র কোরআনে আসছে রব্বানা দিয়ে সবগুলো হলো দোয়া। নবী আলাইহি সালাতু ওয়াসালাম যে দোয়াগুলো করেছেন এই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করা। রাসূলের সবচেয়ে বেশি এই দোয়া ছিল, সবচেয়ে বেশি এই দোয়াটা করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক সাব্বিত কুলুবানা আলা তাআতিক, হে ওই সত্তা যিনি হার্টকে পরিবর্তন করেন, দিলকে পরিবর্তন করতে পারেন, তুমি আমাদেরকে তোমার দীনের উপর, তোমার অনুসরণের উপর, তোমার ইতাআতের উপর আমাদেরকে মজবুতের সাথে রেখো। সুতরাং সুযোগ এসেছে, নিরিবিলিতে নিভৃত্তিতে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তৌবা ইস্তিগফার করে করে আল্লাহর কাছে হলো দোয়া করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহর কাছে ভিক্ষা চান। আজকে দেখেন আজকের দিনে কত ভাই বোনের যে সংবাদ আসছে যে করোনা ভাইরাসে অ্যাটাক হয়েছে, আমাদের টরেন্টোতে, আমাদের স্কারবোরোতে হয়েছে, আমাদের প্রতিবেশীদের মাঝে হয়েছে, কার জীবনে কখন কি এসে যায় কেউ বলতে পারবেন না। আমাদের পরিচিত জনের মধ্যে আজকে আমি 20 জনের মতো খবর পেয়েছি, আমাদের আমার খুব ঘনিষ্ঠ জন, আমার বড় মহব্বত রাখেন, এরকম মানুষ ইউএসএতে, এদেশে, তারপরে ইটালিতে, স্পেনে, এমনকি বাংলাদেশে তারা আক্রান্ত হয়েছে। কার জীবনে কখন কি এসে যাবে ভাইরা, সময়টাকে আমরা কাজে লাগাই। আর 10 নম্বর হলো আমরা হলো ফিজিক্যালি আমরা গরিব মানুষদের কাছে যাই, হসপিটাল ভিজিট করি, রোগী দেখতে যাই, বিধবা এতিমদের কাছে যাই, রিফিউজিদের কাছে যাই, যে আমরা নিজের জীবনের হিসাব নিকাশ করে আসি। এক ব্যক্তি নবী আলাইহিসসালামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্না কলবি কাসিয়া, ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর বড় শক্ত হয়ে গেছে, কোন দয়া মায়া কিচ্ছু নাই অন্তরের ভিতরে, চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে না, আমি কি করব ইয়া রাসূলুল্লাহ। নবী আলাইহিসসালাম বললেন, আতইম আল মাসাকিন ওয়াদা ইয়াদাক আলা রাসিল ইয়াতীম, যে মিসকিনদেরকে তুমি, ভুখাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও, আর এতিমের হাতে মাথার উপর তুমি হাত রাখো, অর্থাৎ এতিমকে সাহায্য করো, অসুস্থ মানুষকে তুমি দেখতে যাও, অসুস্থ মানুষের দেখভাল করো, তাহলে তোমার অন্তরটা আস্তে আস্তে হলো নরম হবে। আকসিরু আযা বিল্লাহ মিন কসওয়াতিল কুলুব, আলম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ ওয়া মা নাযাল মিনাল হক, এখনো পর্যন্ত কি মানুষের, ওই ইমানদারদের ওই সময় আসেনি, আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ, আল্লাহ যিকির দ্বারা, আল্লাহ স্মরণ দিয়ে তাদের অন্তরগুলোকে ভীতি সন্ত্রস্ত করতে পারে, এবং যা কিছু আল্লাহ কোরআনে নাযিল করেছে এখনো সংশোধনের তোমার টাইম হয় নাই, করোনা ভাইরাস যে কোনো মানুষকে যে কোনো সময় অ্যাটাক করবে, এখনো তোমার সময় হয় নাই তওবা করার, এখনো তোমার সময় হয় নাই নফল নামাজ পড়ার, এখনো তোমার সময় হয়নি গুনাহ থেকে নিজেকে দূরে রাখার, এখনো তোমার সময় হয়নি আল্লাহর নাফরমানির লাগামকে টেনে ধরার, জীবনের লাগামটাকে টেনে ধরার তোমার স্মরণ হয়নি। আগামীকালকে যদি তোমার অ্যাটাক হয়, পরশুদিন যদি তোমার মৌত হয়ে যায়, এই অবস্থায় আমি কি অবস্থায় কবরে যাব, এখনো তোমার ঘুম ভাঙেনি, এখনো তোমার হলো নিদ্রা থেকে তুমি জাগ্রত হওনি। ভাইরা এখনো আমাদের ঘুম ভাঙেনি, এখনো পর্যন্ত আমরা সেই অঘুম, আমরা সেই নিদ্রার কোলে ঢলে আছি, এখনো পর্যন্ত আমাদের বিবেক জাগ্রত হয়নি, এখনো আমরা তওবা করতে রেডি না, এখনো আমরা নাফরমানি বন্ধ করতে রেডি না। ভাইরা বোনরা এই 10টি ট্রিটমেন্ট হলো অন্তর যদি শক্ত হয়ে যায় অন্তরকে নরম করার। শক্ত অন্তরের কারণে আল্লাহর আজাব আসে, আর নরম অন্তরের দ্বারা আল্লাহর আজাব উঠে যায়। শক্ত অন্তর যখন হয়ে যায় এটা হলো জাহান্নামীদের অন্তরের লক্ষণ, আর নরম অন্তর যখন হয় তখন এটা হলো অন্তরটা জান্নাতি অন্তরের লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের অন্তরকে এই ট্রিটমেন্ট গুলো নিয়ে পবিত্র করার তৌফিক দান করেন, নরম করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। আপনাদেরকে আজকে একটি জরুরি মাসআলা বলার বলবো, সেটি হল এই মুমূর্ষ অবস্থায় প্রত্যেকের জন্য একটি জিনিস বিশেষ লক্ষণীয়, সবাই খুব কান দিয়ে আমরা শুনি, সেটি হলো আপনার যদি বাড়ি বা প্রপার্টি বা অন্য কোনো লিকুইড মানি হোক, গোল্ড হোক, সিলভার হোক, ভ্যালুয়েবল কোনো কিছু থাকে, আপনারা এই সময়ে হলো ওসিয়ত তথা আপনারা উইল করতে ভুলবেন না। উইলের ভিতরে আপনি শরীয়ত সম্মত যে বন্টন ব্যবস্থা আছে, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, আমার ইন্তেকালের পরে আমার স্ত্রী কতটুকু পাবে, পিতামাতা বেঁচে থাকলে তারা কতটুকু পাবে, কোরআনের যে বন্টন ব্যবস্থা আছে এই বন্টন অনুযায়ী আপনি উইল করতে পারেন, অথবা আপনি উইলের ভেতর একটি জামে এই কালাম অর্থাৎ হলো সমষ্টি কথা লিখে দিতে পারেন, আমার যদি কোনো কারণে ইন্তেকাল হয়ে যায় ইন্তেকালের পরে আমার সম্পদগুলো ইসলামিক শরিয়া এবং ল অনুযায়ী আমার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন হবে, তারা ওয়ারিশ হবে আমার এই সম্পদের। আপনারা জানেন নইলে ওয়ারিশ আমি যদি উইল করে না যাই আমি মৃত্যুর পরে এই প্রপার্টি গুলা এগুলো অটোমেটিক হলো সিটির, সিটি হলো স্বত্বাধিকার বলে এগুলো হলো সিটি নিয়ে নেয়। এরপরে সেখান থেকে আনা যায় অনেক কাঠখড়ি পোড়াতে হয়, এই জন্য আপনারা প্রত্যেকেই হলো ওসিয়ত করবেন, এবং এই ওসিয়তটা আপনি যে কোনো লয়ার অথবা নোটারি পাবলিক দিয়ে আপনি অফিসিয়াল করে রাখবেন। এটা তাওয়াক্কুলের কোনো বৈপরীত কোনো জিনিস না, এটি হলো একটি কথা। দুই নম্বর কথা হলো, আজকে একটি চাঞ্চল্যকর ইতিহাস হৃদয় বিদায়ক ঘটনা। আমি স্পেনে যাই, প্রতি বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেনে আমাকে নেন, সেখানে আলহামদুলিল্লাহ আমার অনেক পরিচিত ভাই বন্ধুরা আছেন। একজন মহিলা আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করে, আমার এত খেদমত করেছেন, যতবার গেছি দিনে 10 বার ওনার স্বামীকে আমার হোটেলে পাঠান চা দিয়ে, তারপরে ফল ফ্রুট দিয়ে, হুজুরের জন্য কোনো কষ্ট না হয় কি খেয়াল রেখেছেন। গতকালকে এই বোন হলো করোনা ভাইরাসে ইন্তেকাল করেছেন, ছোট ছোট 3টা বাচ্চা, এখন তার ডেড বডিও দিচ্ছে না, চেষ্টা করতেছে, সম্ভবত তারা গভর্নমেন্ট সিদ্ধান্ত নিচ্ছে যে ডেড বডি হলো পোড়া ফেলবে। ব্রিটিশ পার্লামেন্টে এই বিল আসছে, যতটুকু আমরা পত্রপত্রিকায় আমরা দেখেছি জেনেছি, যদি মিস্টেক হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা করে দিবেন, সেটা হলো এতগুলো লাশ কিভাবে তারা হলো দাফন করবে। এই জন্য যে ধর্মেরই লোক হোক এই লাশগুলোকে পুড়িয়ে দেওয়া যায় কিনা, আর করোনা ভাইরাস হওয়ার পরে কেউ জানাজার জন্য যায় না, যেতে মানুষ ভয় করে, তা তাদের ধোয়ানো যায় না, তাহলে তাদের দাফন কাফন ধোয়ানো এই মাসআলাগুলো শরীয়তে কি বলে? যদি গভর্নমেন্ট লাশ না দেয়, যদি পুড়িয়ে ফেলে তাহলে তার বিধান কি? এই মাসআলাটা বর্তমান জামানায় আপনাদের আমাদের প্রত্যেকেরই জেনে রাখা হলো জরুরি, কার কখন এই বিপদ এসে যাবে ভাইরা বোনরা আমরা কেউ জানি না, এই পরিস্থিতির জন্য আমাদের এই জ্ঞান অর্জন করে রাখা দরকার এবং মানসিক ভাবে রেডি থাকা দরকার, যদি আল্লাহ না করুক আমার এই ঘটনা এসে যায় আমি তাহলে দাফন কাফন কি করব। প্রথমে চলুন আমরা হলো লাশকে ধোয়ানের ব্যাপারে বলি। ধোয়ানের ব্যাপারে এখানে তিনটি জিনিস আমাকে লক্ষ্য করা লাগবে। প্রথমে হতো হলো শরীয়তের বিধান, একটি মাইয়েতের যখন ইন্তেকাল করেন তার ডেড বডি সম্পর্কে শরীয়তের কি বিধান আছে, এটি হলো একটি লক্ষণীয় বস্তু। দুই নম্বর হলো বিজ্ঞ ডক্টর মেডিকেল সায়েন্স এই ডেড বডির সংক্রামণ ব্যাধি হিসাবে তাদের এক্সপিরিয়েন্স এবং তাদের অভিজ্ঞতার সাথে মেডিকেল সায়েন্স কি বলে, কিভাবে আমরা এটাকে দাফন করতে পারব। আর তিন নম্বর হলো যে দেশে এই রোগে কেউ আক্রান্ত হয়ে মারা যাবেন সে দেশের ফেডারেল ল বলেন অথবা স্টেট ল বলেন, প্রভিন্সিয়াল ল বলেন, সিটি ল বলেন, সে দেশের ল কি বলে, এই তিনটা জিনিসের সমন্বয়ে আমাদের ধোয়ানো, জানাজা করা এবং কবর দেওয়া সেই তিনটা মাসআলা হলো নির্ভর করবে। আসুন আমরা চলুন ধোয়ানের ব্যাপারে প্রথম আমরা শরীয়তের মাসআলা আমরা জেনে নেই। শরীয়তের মাসআলা হলো কোন এলাকায় যদি কেউ মারা যান তখন তার ডেড বডি ক্যাকটাকে পানি দিয়ে ধৌত করা, এটা হলো ফরজে কিফায়া হয়ে যায়। অর্থাৎ হলো কিছু এলাকার লোকজন যদি এই লাশটাকে ধৌত করেন, জানাজা পড়েন, কবর দাফন কাফনের ব্যবস্থা করে দেন, তাহলে সমস্ত মানুষ হলো ব্লেম ফ্রি হয়ে যাবে। আর কেউ যদি এই দায়িত্ব আদায় না করেন, সবাই সমভাবে গুনাহ হবে, গুনাগার হবে। ধৌত করা এটা হলো ফরজ, এটা নফল বা সুন্নত না। ডেড বডিকে ধোয়ান লাগবে, এটা হলো শরীয়তের বিধান। এখন ডেড বডি যদি ধোয়াতে গিয়ে দেখা যায় মেডিকেল সায়েন্স বলতেছে এটা হলো সংক্রামিক ব্যাধি, একজনের বডির থেকে আরেকজনের বডিতে স্থানান্তরিত হয়, এবং এটা আজকে আপনারা শিক্ষিত মানুষ, বিজ্ঞ মানুষ সবাই জানেন করোনা ভাইরাস এটা হলো একটা সংক্রামিক ব্যাধি, একজনের বডি থেকে আরেকজনের বডিতে ইজিলি হলো এটা ট্রান্সফার হয়। বরং ব্রিটিশ এক গবেষক, মেডিকেল সায়েন্স এবং ভাইরাসের উপর গবেষক তিনি, তিনি একটা কয়েকদিন আগে একটা লেকচার দিয়েছেন, সেই লেকচারে শুনেছি আমি, তিনি বলেছেন যে করোনা ভাইরাসের একজন রোগীর থেকে এই সংক্রামিক ব্যাধিটা 59,000 মানুষকে অ্যাটাক করতে পারে একজনের শরীর থেকে, এতটাই মারাত্মক হলো সংক্রামিক ব্যাধি হলো এটা। সেই জন্য এখানে মেডিকেল সায়েন্সের এই থিওরিটাকেও আমাদের মনে রাখা লাগবে, শরীয়ত এটাকে বাধা দেয় না। মেডিকেল সায়েন্স যদি সংক্রামিক ব্যাধি হয়, প্রথম হলো ধৌত করানো হলো শরীয়তের বিধান, হলো ফরজ, ফরজে কিফায়া। কোনো কারণে যদি ধৌত করা না যায়, দ্বিতীয় অপশন, দ্বিতীয় অপশনটা হলো তায়াম্মুম করানো। তায়াম্মুম গোসলেরও অল্টারনেটিভ হয়, যেমন ওজুর অল্টারনেটিভ হয়, তাকে তায়াম্মুম করানো। যেহেতু করোনা ভাইরাসে যারা আক্রান্ত হন তাদের ডেড বডিটার রিয়ালিটি হলো এটা যে মেডিকেলেই তার ইন্তেকাল হয়, তারা একটা ব্যাগ দিয়ে সেই বডিটাকে হলো কভার করে দেয় যেন এটাকে উপরে আসতে না পারে। অশরিয়াতের আরেকটি বিধান আছে, ধোয়ানো যদি সম্ভবপর না হয় তাহলে উপর দিয়ে পানি ছিটিয়ে দেওয়া, লাশের উপরে যে কাপড় আছে কাপড়ের উপরে দিয়ে পানি ছিটিয়ে দেওয়া, সেটাও যদি সম্ভব না হয় তায়াম্মুম করা। তায়াম্মুম করা যদি সম্ভবপর না হয়, ডেড বডি টাচ করলে আরেকজনের আরেকজন আক্রান্ত হয়ে যেতে পারে, এবং এটা হচ্ছে, অনেক ডাক্তার মারা যাচ্ছেন, অনেক হলো নার্স মারা যাচ্ছেন এই সংক্রামিক ব্যাধিতে। এই রকম হলে আর এদেশের আইন, আইন অনুযায়ী, এই পশ্চিমা দেশের আইন অনুযায়ী সেটাকে একটা হলো ব্যাগ দিয়ে কভার করে দেয়। ব্যাগ দিয়ে যদি কভার করে দেয়, এই ব্যাগের উপরে আর ধোয়ানেরও কোনো সুরত নাই, তায়াম্মুমেরও কোনো সুরত থাকে না। যেহেতু এটা আর সম্ভবপর নয়, সেই জন্য শহীদ হিসাবে কেউ যদি করোনা ভাইরাসে এই ধরনের প্লেগে মারা যায় তাকে শহীদ বলা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, আশ-শাহীদ খামসুন, পাঁচ প্রকারের হলো শহীদ। আল মাতউন শহীদুন, যে কোন প্লেগ রোগে মারা যাবেন তিনি শহীদ হবেন। আর একটি হাদিস আছে বুখারী শরীফের 5402 নম্বর হাদিস বুখারী, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, লাইসা মিন আব্দিন ইয়াকাউত তাউন ফায়ামকুথু ফি বালাদিহি সাবিরান ইয়ালামু আন্নাহু লান ইউসিবাহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু ইল্লা কানা লাহু মিসলু আজরি শাহীদ। যদি কোনো ব্যক্তি কোনো এরিয়াতে মহামারী, প্লেগ তথা করোনা ভাইরাসের মতো ভাইরাসে এসে যায়, ফামাকাসা ফি বালাদিহি, তিনি যদি নিজের ঘরে অবস্থান করেন, সাবিরান ধৈর্য ধারণ করে, ইয়ালামু, তিনি যদি এই বিশ্বাস রাখেন যে আল্লাহর আমার তকদিরে যা লেখা আছে এর চেয়ে বেশি কিছু হবে না, এরপরেও তিনি মারা গেলেন, ইল্লা কানা লাহু মিথলু আজরি শাহীদিন, আল্লাহ পাক তাকে শাহাদতের মৌত নসিব করবেন। আর শহীদদের ডেড বডিকে ধোয়াতে হয় না, এটি হলো, সুতরাং তার হলো ধোয়ানের মাসআলা গেল। যদি ধোয়ানো সম্ভব হয় ধোয়াবো, নইলে তার বডির উপর যে কাপড় আছে কাপড়ের উপর পানি ছিটিয়ে দেওয়া, পানি বহিয়ে দেওয়া, সেটাও সম্ভব না হলে তায়াম্মুম করা। তায়াম্মুম যদি সম্ভব না হয় তখন আর গোসল করাতে হবে না, গোসল ছাড়াই শহীদ হিসেবে তাকে হলো দাফন করা লাগবে। এখন কাফনের কাপড়, কাফনের কাপড় তারা যে ডেড বডিকে প্লাস্টিক দিয়ে, যেটাকে ব্যাগ দিয়ে জড়িয়ে দিয়েছে, এর উপরেও আপনি পরাতে পারেন, অথবা ভিতরে তাদেরকে দিলে তারা হয়তো পরা দিতে পারেন। আর যদি তারা না পড়ায় যেভাবে আছে এইভাবে হলো তাকে মাটি দেওয়া লাগবে। জানাজার বিধান হল যে কজন মানুষকে সেফটির সাথে মেডিকেল সায়েন্সকে ফলো করে সেফটিকে ফলো করে আমি যে কজন মানুষের গভর্নমেন্ট পারমিশন দেন সেই কয়জন মানুষ গিয়ে তাকে দাফন কাফন করে আসবেন, সেটা তিনজন হোক চারজন হোক, তিনজনেও দাফন করতে জানাজা পড়তে পারেন, চারজনেও জানাজা পড়তে পারেন, অথবা সেটাও যদি সম্ভবপর না হয় ইমার্জেন্সি বেসে গায়েবি জানাজা হবে। হাফসার বাদশা নাজাশি যখন ইন্তেকাল করেছিলেন নবী আলাইহিসসালাম এই খবর শুনে সাহাবাই কেরামদেরকে নিয়ে তার গায়েবি জানাজা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়েছিলেন। সুতরাং যদি জানাজা করাও সম্ভবপর না হয় তাহলে তার গায়েবি জানাজা করে ফেলবে, এটা হলো ইমার্জেন্সি মাসআলা। ইমার্জেন্সি আদ-দারুরাত তুবিহুল মাহদুরাত, জরুরত অনেক যে জিনিসগুলো করা যায় না সেগুলোকেও জরুরত এবং হলো ইমার্জেন্সি সিচুয়েশনে সেগুলোর অনুমতি শরীয়তে দিয়ে দেয়। সুতরাং এখানে জানাজা গায়েবি জানাজা হবে, তার জন্য গায়েবি জানাজা করে এরপরে ওনাকে দাফন কাফন করবেন। এরপরে যদি লাশটাকে না দিয়ে দেয়, কোন দেশের যদি আইন থাকে ডেড বডিটাকে তারা বার্ন করে ফেলবে, পুড়িয়ে ফেলবে, চেষ্টা করা লাগবে তাদের হাত থেকে নিয়ে এসে দাফন করার সর্বোচ্চ চেষ্টা করা লাগবে। আপনি সর্বোচ্চ চেষ্টা করার পরেও ডেড বডি গভর্নমেন্ট দিল না, তখন আপনি হলেন অফারক। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষের সাধ্যের বাইরে কোনো হুকুম দেওয়া হয়নি, সুতরাং আপনি বেলেম ফ্রি হয়ে যাবেন যেহেতু আপনার কন্ট্রোলের বাইরে এটি। এখন যার ডেড বডি জ্বালানো হলো তার কি হবে? দেখুন, তিনি তো তার উপর আমরা হুসনে জান ভালো ধারণা রাখি যে তিনি তো শহীদ হয়ে গেছেন। কতিলা আসহাবুল উখদুদ, সূরাতুল বুরুজে যে 12,000 মুমিনকে যে তৎকালীন যুগের জালেম বাদশাহ হত্যা করেছিল, সে গর্ত খুঁড়ে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল, আল্লাহ পাক তাদেরকে শাহাদতের মর্যাদা দিয়েছেন, তাদের ডেড বডি পুড়িয়ে ফেলেছিল, জীবন্ত পুড়িয়ে ফেলছিল তাদেরকে। সুতরাং যদি কেউ, যদি কোন দেশের গভর্নমেন্ট এভাবে পুড়িয়ে ফেলে, সেই জন্য তার উপর খারাপ ধারণা করা মুসলমানের ঠিক হবে না, বরং আমরা এই ধারণা করব যে আল্লাহ পাক তাকে শাহাদতের মৌদান করেছেন, তার ডেড বডি যদিও পুড়িয়ে ফেলা হয়। এই সুরতের মধ্যে আমরা কি করব, আমরা হলো তার জন্য যে কয়জন পরে গায়েবি জানাজা পড়ব, এটা হলো ইমার্জেন্সি মাসআলা। আশা করি আপনাদের এই মাসআলাগুলো খোলাসা হয়েছে, আপনারা সবাই এগুলো জেনে রাখবেন এবং আপনাদের লোকাল ওলামায়ে কেরামদের সাথে, আইম্মায়ে কেরামদের সাথে পরামর্শ করে আপনারা এই সিচুয়েশন গুলা মোকাবেলা করবেন। কার কখন ডাক এসে যায় আমরা কেউ জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার আমল করার তৌফিক দান করেন। ওয়াখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই বিসমিল্লাহ সঙ্গে সূরাতুল ফাতিহা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد. بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم لا اله الا انت سبحانك انا كنا من الظالمين. لا اله الا انت سبحانك انا كنا من الظالمين. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. فالله خير حافظا وهو ارحم الراحمين. ربي اني مسني الضر وانت ارحم الراحمين. ربي اني مسني الضر وانت ارحم الراحمين. ربي اني مسني الضر وانت ارحم الراحمين. আমরা সবাই দোয়া করি, আর বিশেষ করে অনেক ভাই বোনরা আক্রান্ত হয়েছেন, আমাদের কাছে দোয়া চেয়েছেন, লন্ডন থেকে দোয়া চেয়েছেন, ইউকে থেকে দোয়া চেয়েছেন, বাংলাদেশ থেকে দোয়া চেয়েছেন, বিশেষ করে নিউ ইয়র্ক থেকে অনেকে দোয়া চেয়েছেন। নিউ ইয়র্কে আক্রান্তর হার অনেক বেশি, ইভেন আমাদের লোকাল স্কারবোরোতেও হলো আক্রান্ত হয়েছেন, তাদের জন্য দোয়া করব। আর দোয়ার আগে আপনাদের কাছে আমরা একটা কথা বলবো যে এই বিপদ থেকে বাঁচার জন্য যতগুলি আমল করব তার মাঝে একটি হলো কিছু দান খয়রাত সাদাকা আমরা করব। তো সাদাকা গরিব মানুষকে দেওয়া, আপনার আত্মীয় স্বজন যারা দেশে আছে, অনেকে দিনমজুর আছে, তাদের এই বিপদ মুহূর্তে খাদ্যের কোনো ব্যবস্থা নাই, তাদেরকে দিয়ে দিলেন, যে পৃথিবীর যে প্রান্তে পারেন আপনি সাহায্য করবেন, আপনার লোকাল মসজিদ গুলাকে আপনারা হেল্প করবেন। এখন মসজিদ গুলা হলো শাটডাউন হয়ে আছে, মসজিদের তো খরচ আছে, এই খরচ গুলা তো চলতে হবে, আপনার লোকাল মসজিদ গুলাকে আপনারা সাহায্য করবেন। আপনারা সবাই জানেন যে আমাদের নতুন যে মসজিদ হয়েছে টরন্টো সিটিতে, এটা একটা চার্চ ছিল, চার্চ ইউনাইটেড ভিক্টোরিয়া পার্ক ইউনাইটেড চার্চ ছিল, এটাকে মসজিদে রূপান্তরিত করা হয়েছে। 22 নভেম্বর এই মসজিদটা হলো উদ্বোধন করা হয়েছে। আমাদের মসজিদে এখনো রেন্টের উপর আছে, রেন্ট টু বাইয়ের ইনশাআল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন, সেই চেষ্টা চলছে। তো এখন বর্তমানে $15,000-16,000 হলো নেট খরচ আছে। এই জন্য আপনারা যে যতটুকু পারেন, আপনাদের কাছে একটু আহ্বান করি, প্রতিষ্ঠানের নাম হলো ইসলামিক রিসার্চ সেন্টার অব কানাডা ইঙ্ক, ইসলামিক রিসার্চ সেন্টার অব কানাডা ইঙ্ক, এটা সংক্ষিপ্ত হলো IRCC। আপনারা যে ওয়েবসাইট দেখছেন IRCC.com, এটা হলো এই প্রতিষ্ঠানের নাম অনুসারে। এই IRCC.can, তো এই ওয়েবসাইটে আপনারা গেলে আমাদের ওখানে ব্যাংক ইনফরমেশন দেওয়া আছে। এরপরেও আমি আপনাদেরকে একটু অবগত করার জন্য একটু বলছি, আমাদের ব্রাঞ্চ নাম্বার হলো 14402, আর অ্যাকাউন্ট নাম্বার হলো 055252499986। আবারও বলছি 055252499986। অনেক বোনরা মাশা আল্লাহ, অনেক ভাইরা এই বিপদ মুহূর্তে সাহায্য করছেন, বিশেষ করে আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন বড় বোন, আমাদের সদা সর্বদা বিপদ আপদে আমাদেরকে সহযোগিতা করেন ডক্টর লাইলা আফরোজ, তিনি এই বিপদের মুহূর্তেও আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তিনি আন্তরিকতার সাথে এই প্রতিষ্ঠানকে হেল্প করেন। আমি সবার কাছে অনুরোধ করব আমাদের এই শ্রদ্ধেয় বড় বোনের জন্য, ওনার ফ্যামিলির জন্য আল্লাহ পাকের কাছে আপনারা দোয়া করবেন, এবং অন্যান্য ভাইরাও বোনরা আপনারা যে উদারত্ব ভাবে দেল খুলে এই প্রতিষ্ঠানটাকে ভালোবাসেন এবং সাহায্য সহযোগিতা করেন, আল্লাহ পাকের কাছে আমরা সদা সর্বদা আপনাদের জন্য, আপনাদের মুরব্বিয়ানে কিরামদের জন্য সর্বদা দোয়া করি, এবং আল্লাহ পাক যেন এই দানকে কবুল করে, আল্লাহ পাক যেন এই বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেন, এবং কিয়ামতের দিন এই দান যেন আমাদের মাথার উপর ছায়া হিসাবে আল্লাহ পাক দাঁড় করিয়ে দেন, আমরা যেন এই দানের ছায়ার নিচে, ছাতার নিচে আমরা থাকতে পারি। আপনাদের জন্য এই দোয়া করব। আপনারা ইনশাআল্লাহ যে যতটুকু পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন, যতটুকু করেছেন আরো করবেন, আর যদি এখন সম্ভব না হয় আমাদেরকে কল দিলে, আমার ফোন নম্বর হলো 6477109744, 6477109744, আর US অ্যান্ড কানাডার হলো কান্ট্রি কোড হলো 1, আমরা সবাই এটা জানি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা অন্য কোনো জিজ্ঞাসাবাদ থাকে, আপনারা এই নাম্বারে কল দিবেন, ইনশাআল্লাহ আমি হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অথবা ডাইরেক্ট কল দিলে আমি ইনশাআল্লাহ অ্যান্সার করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সবাই বিসমিল্লাহর সঙ্গে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم انت السلام ومنك السلام حينا ربنا في السلام تباركت ربنا وتعاليت يا جل جلال والاكرام ربنا ظلمنا انفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. توفنا مسلما وألحقنا بالصالحين. إله العالمين رب العالمين আমরা দীর্ঘ সময় পর্যন্ত দিন সম্পর্কে আলোচনা করে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহি দরবারে হাত উঠিয়েছি। রব্বুল আলমিন মেহরবানি করে আমাদের জীবনের গুনাগুলা মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের মেহরবান পিতামাতাকে মাফ করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ জিন্দার গুনাহ মাফ করে দাও, মুর্দার গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা তৌবায়ে নসুহা করছি। ইয়া আল্লাহ তুমি আমাদের এই তৌবাকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ এই তৌবাকে কবুল করে গুনাহ মাফ করে ইয়া আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ শান্তি ও সাকিনার জিন্দগি দান করো। ইয়াল্লাহ ভয় ভীতিহীন জীবন দান করো, মুসিবত বিহীন জীবন দান করো। ইয়াল্লাহ বালা বালা মুসিবত কে ইয়া আল্লাহ তুমি দূর করে দাও। আসমানি বালা আসমানে বালা আসমানে উঠিয়ে নাও, জমিনে বালা জমিনে দাফন করে দাও। ইয়া আল্লাহ তুমি আরশের মালিক, তুমি জমিনের মালিক। ইয়া আল্লাহ তুমি আমাদের মালিক। ইয়া আল্লাহ তুমি অসুখ দাও, ইয়াল্লাহ তুমি বালা মুসিবত পাঠাও এবং এই বালা মুসিবত কে তুমি কেবলমাত্র উঠাতে পারবা। ইয়া আল্লাহ যে বালা আমাদেরকে দিয়েছো, ইয়া আল্লাহ তুমি আমাদের পরীক্ষার জন্য দিয়েছো। ইয়া আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, ফরিয়াদ করি এই বালাকে তুমি উঠিয়ে দাও। ইয়া আল্লাহ এই বালার ভয়ে আজকে আমরা আল্লাহ দিশে হারা হয়ে গেছি। আমরা তো দুর্বল ইমানদার, আল্লাহ আমরা তো দুর্বল মানুষ, আল্লাহ আমাদের মানসিক কোথাও দুর্বল। আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের এই বালাত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই বালা তো আমার গুনার কারণে আসছে, আমরা প্রত্যেকেই তাই মনে করি। ইয়া আল্লাহ তুমি আমাকে মাফ করে দিয়ে আমাদের প্রত্যেককে মাফ করে দিয়ে বালা উঠিয়ে দাও। ইয়া আল্লাহ আজকে আমাদের গুনার কারণে তুমি অসন্তুষ্ট হয়ে তোমার ঘর থেকে আল্লাহ আমাদেরকে বের করে দিয়েছ। রব্বুল আলামিন আল্লাহ আমরা তোমার ঘর থেকে বের হলে আর কার কাছে যাবো? আল্লাহ তোমার ঘর ছাড়া আমাদের জায়গাই কই? আল্লাহ আমাদেরকে আবার তুমি তোমার ঘরে ফিরিয়ে নাও, আমাদের দোষগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তমাম দুনিয়াতে আল্লাহ তুমি আল্লাহ তোমার ঘরের তালাগুলো খুলে দাও। আল্লাহ তোমার ঘরের আল্লাহ তালাগুলো খুলে দাও, হারামাইন শরীফাইনের তালা খুলে দাও। আল্লাহ তোমার বান্দারা যেন তোমার ঘরের পাশে ঘুরতে পারে আর আল্লাহ তওয়াফ করতে পারে আর বলতে পারে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তোমার রসুলের রোজায় গিয়ে দাঁড়িয়ে সশরীরে উপস্থিত হয়ে শ্রদ্ধা ভরে অন্তরের সব মহব্বতকে উজাড় করে বলতে পারে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুদনবীন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা যেন সেই সালাম দিতে পারি সে তৌফিক দান করো। রব্বুল আলামিন আল্লাহ যে সমস্ত ভাই বোনরা ইয়া আল্লাহ এই মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ঈমানের সঙ্গে, আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ তুমি শহীদদের অন্তর্ভুক্ত করে নিও। আর যারা আক্রান্ত হয়ে গেছেন রব্বুল আলামিন তুমি তাদেরকে শাফায়ে কামিলা আজিলা দান করো, দারুস শিফা থেকে শেফা দিয়ে দিও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ তুমি তাদের উপর গোস্বান্বিত হয়ো না, অসন্তুষ্ট হয়ো না। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে তাদেরকে শাফায়ে কুল্লা আজিলাত করে দিও। আল্লাহ যত নন মুসলমান ভাই বোনরা আল্লাহ এই রোগে সাফার করতেছেন, তাদের ফ্যামিলিরা সাফার করতেছেন, আল্লাহ ডাক্তার ভাই বোনরা সাফার করছেন, আল্লাহ নার্স ভাই বোনরা, আল্লাহ কত আল্লাহ মানুষ সাফার করছেন। রব্বুল আলামিন বহু মানুষের আল্লাহ জীবনের সুখ শান্তি তুমি কেড়ে নিয়েছো, আল্লাহ তুমি তাদের আল্লাহ নিরাপত্তা কেড়ে নিয়েছো। রব্বুল আলামিন আবার সুখ শান্তিকে তুমি ফিরিয়ে দাও, নিরাপত্তাকে ফিরিয়ে দাও। আল্লাহ প্রত্যেকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, আবার দুনিয়ার পরিস্থিতিকে তুমি স্বাভাবিক করে দাও। আল্লাহ আবার দুনিয়ার পরিস্থিতিকে তুমি ভয়হীন করে দাও। আল্লাহ মুসলিম নন মুসলিম সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ মুসলিমদেরকে হেদায়েতের জরিয়া বানিয়ে দাও। আল্লাহ তুমি ফিরে আসার তৌফিক দান করো। আল্লাহ নন মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ তুমি এই ইবরত হাসিল করে আল্লাহ তুমি হেদায়েতের দৌলত দান করো। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের ফ্যামিলিকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ যারা দোয়া চেয়েছেন ইয়া আল্লাহ ইংল্যান্ড থেকে, নিউ ইয়র্ক থেকে, বাংলাদেশ থেকে, ইয়া আল্লাহ এদেশ থেকে, ইয়া আল্লাহ যারা যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন, ইয়া আল্লাহ মেহরবানি করে তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ তাদেরকে শেফায়ে কামেলা আজিলা দান করো। ইয়া আল্লাহ আমাদের আর এক বোন ইয়া আল্লাহ ডক্টর আলিয়া আপা, ইয়া আল্লাহ দীর্ঘদিন হলো ইয়া আল্লাহ তুমি তাকে ইয়া আল্লাহ মরণ ব্যাধি দিয়ে রেখেছো। আল্লাহ তুমি মেহরবানি করে শেফায়ে কামেলা আহজিলা দান করো। আল্লাহ এই বোনকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, দীর্ঘ হায়াত দান করো, আরো যারা অসুস্থ প্রত্যেকে সিহাতে কামেলা হায়াতে তাইয়েবা দান করো। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে বাকি জীবনটা তোমার দাসত্ব এবং গোলামি করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ তোমার নাফরমানির থেকে বিরত থাকার তৌফিক দান করো। ইয়া আল্লাহ তুমি দুনিয়াবাসীকে তুমি এক অনেক বানিয়ে দিও, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী বানিয়ে দিও, কোরআনের অনুসারী বানিয়ে দিও। আমাদের অন্তরকে আল্লাহ তুমি দুনিয়া মুখী করো না, ইয়া আল্লাহ তুমি আমাদের অন্তরকে আখেরাত মুখী করে দাও। ইয়া আল্লাহ জান্নাতি মানুষ হিসেবে ইয়া আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করো। আমাদের হৃদয়কে কসওয়াতুল করো, শক্ত বানিও না আমাদের হৃদয়কে তুমি আল্লাহ, সাহাবায়ে কেরামের হৃদয়ের মতো ইয়া আল্লাহ পবিত্র এবং পুত পবিত্র এবং নরম বানিয়ে দাও। হযরত আবু বকরের দিলের মতো নরম বানিয়ে দাও, হযরত আবু বকরের দিলের মতো নরম বানিয়ে দাও। ইয়া আল্লাহ জান্নাতি মানুষদের দিলের মতো আমাদের দিল বানিয়ে দাও। ইয়া আল্লাহ জাহান্নামীদের মতো কঠোর দিল বানায়ও না। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের ইয়া আল্লাহ সন্তানগুলোকে হেফাজত করো। ইয়া আল্লাহ দুনিয়াবাসীকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ আমাদের মাতৃভূমিকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদের মাতৃভূমিকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ হারামাইন শরীফাইনকে হেফাজত করো। ইয়া আল্লাহ হারামাইন শরীফাইনকে ইয়া আল্লাহ হেফাজত করো। ইয়া আল্লাহ তুমি আমাদের যার হাতকে পছন্দ করো তার হাতের উসিলায় সবার দোয়াগুলোকে কবুল মঞ্জুর করো। ওয়া সাল্লাল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। জি আব্বাস ভাই বলুন, আপনি কেমন আছেন? আচ্ছা ইনশাআল্লাহ, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত আকারে প্রথমে বলতে চাই, দেখেন আমি আমার এটা স্বভাব না কোন একজন আলেমের কথাকে টুইস্ট করে বা কথাকে কোট করে হলো তার বিরোধিতা করা, এটা আমার স্বভাব বিরোধী। আমি সব আচ্ছা তাহলে আমি বলি, প্রথমত কথা হলো আমি কোন আলেম ওলামা তিনি ছোট হন আর বড় হন কারো আমি কথাকে টুইস্ট করে এবং তার কথাকে কোট করে তার বিরোধিতা এটা আমি করি না কখনো, এটা আমার স্বভাব না। আমি সবাকে তিনি যে দল মতের হয়ে থাকেন দলমত নির্বিশেষে আমি সবাকে সমানভাবে শ্রদ্ধার চোখে দেখি এবং সম্মানের চোখে দেখি। ওলামায়ে কেরামদের যেগুলো ইস্তিহাদি মাসাইল আছে, যেগুলো কোরআন হাদিস দিয়ে প্রুফ না, সেগুলো ইস্তিহাদি মাসাইল বলা হয়। এই ইস্তিহাদি মাসাইলের ভিতর কোরআন ওলামায়ে কেরামের ভিন্ন মত হতে পারে, একজন আলেমের একটা হতে পারে আর একজন আলেমের আর একটা হতে পারে। যেমন দুইজন ডাক্তারের দুইটা থিওরি হতে পারে, দুইজন সায়েন্টিস্টের দুইটা থিওরি হতে পারে, দুইজন ইঞ্জিনিয়ারের দুই রকম ভিন্নতর হলো থিওরি হতে পারে, দুইজন লয়ারের ভিন্নতর থিওরি হতে পারে, এটা দুনিয়ার নিয়ম। তো এই জন্য আমি কারো বিরোধিতা করি না। তবে সহি কথা হলো আমরা যে দোয়া করছি এটা হলো মূলত আমাদের এই প্রোগ্রামের আসল উদ্দেশ্য হলো দাওয়া। দাওয়া অর্থাৎ হলো এখন আমরা সবাই ঘরে বসে আছি, কাজকর্ম নাই, সবার মনটা নরম আছে এবং সবাই হতাশা ফিল করছেন, মৃত্যুর ভয় আমাদের প্রত্যেককে জেঁকে বসেছে, এই অবস্থায় আমরা এই হালাকার মাধ্যমে প্রত্যেকের আমরা কিছুটা উজ্জীবিত রাখার চেষ্টা করছি, এবং কোরআন হাদিসের কথা শুনে আমরা যেন আমাদের জীবনটাকেও পরিবর্তন করতে পারি, এই জন্য এই হালাকার আয়োজন করা হয়েছে। মাশা আল্লাহ, আমি জানি না আপনাদের কতটুকু বেনিফিট হচ্ছে। অনেক ভাই বোনরা বলতেছেন, যে বলতে শুনেছে তাদের অনেক বেনিফিট হচ্ছে, এই হেতু আমরা এইটা করা। আর সাথে সাথে আমরা হলাম দোয়া করছি, দোয়া করছি। দেখুন, আপনাদেরকে আমি প্রত্যহই বলি যে আমরা যে দোয়া করছি এটা হলো হজরতে নূহ আলাইহিসসালামের জাতি যেমন বিপদে পড়ে দোয়া করেছিলেন, আমরাও ওইভাবে হলো বিপদে পড়ে দোয়া করছি। ওই দোয়ার যেমন নাকি ওই দোয়ার দ্বারা তাদের তারা সব সম্মিলিতই করেছিলেন, ছেলে মেয়ে সব নিয়ে রাস্তায় নেমে গেছিলেন, তারপরে হলো আপনার এক ময়দানে একত্রিত হয়ে সবাই সমস্বরে তৌবা করে দোয়া করেছিলেন। আমরাও সেইভাবেই এই বিপদে পড়ে একত্রিত হতে পারছি না, এই জন্য আমরা দোয়া করি। আর আরেকটি কথা হলো, ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ যে দুটি দুটি ঘটনার কথা উল্লেখ করেছেন, যে দামেশকে একবার হলো মহামারী হয়েছিল, আর কায়রোতে একবার মহামারী হয়েছিল। এখানে তো এই ব্যাপারটাতে হযরতের বয়ানটা আমি শুনেছি, আমি ওনার বিরোধিতার জন্য বলছি না, আমার যতটুকু আমি বুঝেছি আমার বুঝটা এবং আইডিওলজিটা টোটালি ওনার অপোজিট। কারণটা হলো সেখানে দোয়ার কারণে একত্রিত হয়ে দোয়া হয়েছিল, এই কারণে যে রোগ পরের দিন দোয়ার পরে যে বেড়ে গিয়েছিল এই কথাটা আসলেও বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। এটা ছিল হলো সংক্রামিক ব্যাধি, এই এখন করোনা ভাইরাস যেমন এটার মতো। দেখেন ইটালিতে কেন এই সংক্রামিক ব্যাধিটা হয়েছে, ইটালিতে হলো মিলানে 40,000 লোক স্টেডিয়ামে গিয়ে খেলা দেখেছিল, সেই 40,000 লোকের ভিতর বেশি ছিল ইটালিয়ান আর স্প্যানিশ, সেখান থেকে এই রোগটা স্প্রেড হয়ে গেছিল। আর তারা হলো রেস্টুরেন্ট বার নাইট ক্লাব সব খোলা রেখেছিল, অবাধে মেলামেশা করেছে তারা, যার ফলে এই রোগটা হলো সংক্রামিক ব্যাধিটা হলো সরে গেছে, সেই জন্য তাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে। এই জন্য আমরা যদি মনে করুন যে আমরা যদি বলি যে ঢাকার বাইতুল মোকাররমে আপনারা 10,000 লোক একসাথে যায় জুমার নামাজ আদায় করেন, জুমার নামাজ আদায় করলো 10,000 লোক, এর মধ্যে 100 জন লোকের মধ্যে এই ভাইরাস ছিল, তাহলে এই 100 জনের দ্বারা সংক্রামিক ব্যাধিটা ছড়িয়ে যাবে, 10,000 লোক আক্রান্ত হয়ে যাবে। এর অর্থ এই না যে জুমার নামাজের কারণে হয়েছে, তারা যে এই সংক্রামিক রোগে যেখানে নাকি ডিস্টেন্স আইসোলেশনে থাকতে হয় এবং যেখানে দূরত্ব বজায় রাখতে হয়, এই দূরত্ব বজায় না রাখার কারণে এই রোগটা তাদের আক্রান্ত করলো। দামেস্কে যেটা হয়েছিল সেটা এই একই কারণ হয়েছিল, ওলামায়ে কেরাম তাদেরকে আইসোলেশনে থাকতে বলেছিলেন। এখন যেটা মেডিকেল সায়েন্স বা দেশের আইন বা ওলামায়ে কেরামও যেটা অনুরোধ করছেন, ঘর থেকে বের না হওয়ার জন্য, পাঁচ ওয়াক্ত নামাজ ফ্যামিলির সাথে পড়ার জন্য, মসজিদে যেয়ে বড় গ্যাদারিং না করার জন্য, যেটা আমরা বলতেছি, কিন্তু শত শত মানুষ ওলামায়ে কেরামের সেই কথাকে উপেক্ষা করে তারা হলো এক ময়দানে যায় জমায়েত হয়েছিল, কায়রোতেও তাই হয়েছিল এবং দামেস্কেতেও তাই হয়েছিল। জমায়েত হওয়ার পরে এই রোগগুলো একজনের বডির থেকে আরেকজনের বডিতে স্থানান্তরিত হয়েছিল, এই স্থানান্তরিত হওয়ার কারণে এই মেলামেশার কারণে হলো রোগটা ছড়েছিল, দোয়ার কারণে সরে নাই, এটাই হলো ইতিহাসের হলো বাস্তবতা। এই জন্য দোয়া এখানে কোনো দোষ না, এখানে হলো আপনার হলো মেলামেশাটা হলো এই পর্যায়ে হলো নবী আলাইহিসসালাম ঘরে থাকতে বলেছেন, সুতরাং এটা দোষনীয় কিছুই না। আশা করি আপনারা হৃদয়ঙ্গম করতে পেরেছেন। দেখুন আমি আবারও বলছি, কারো বিরোধিতা করা আমার স্বভাব না, আমি ওনাদের বিরোধিতাও করছি না, এটা হলো উনি ওনার আইডিওলজি বলেছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই আইডিওলজিটা বাস্তবতার বিপক্ষে, বাস্তব হয়েছিল সেটা হলো দোয়ার কারণে রোগ বাড়ে নাই, বরং হলো মেলামেশার কারণে বাড়ছিল। যেমন আজকে করোনা ভাইরাসে আপনি নামাজ পড়তে গেলেও বাড়বে, এটা এই জন্য নামাজ দায়ী না, বরং আপনি কেন মেলামেশা করতে গেলেন এই জন্য বেড়েছে। দেখুন তারাবিন নামাজে আমরা কি করি, তারাবিন নামাজেও তো 4-5 হাফেজ 6 হাফেজ মিলে হলো খতম করে, তাহলে নামাজে যদি ঠিক থাকে না আমাদের বাইরে কেন ব্যাটিক হবে? আপনাদের ইউএসএ তে আমি যতদিন ছিলাম এক বছর আমি একা নামাজ পড়িয়েছি আপনাদেরকে, আব্বাস ভাই আপনাদের স্মরণ আছে হয়তো, আর সব সময় হলো আমরা দুজন হাফেজ নামাজ পড়িয়েছি, শাহজালাল মসজিদেও তাই পড়িয়েছি, তারপর আবু হুরায়রা মসজিদেও আমি আমরা দুজন নামাজ পড়িয়েছি। কিন্তু কানাডাতে হাফেজের সংখ্যা অনেক বেশি, এক এক মসজিদে 8 জন পর্যন্ত হাফেজ আছে। তাহলে নামাজে যদি 8 জন হাফেজ মিলে যদি খতম করতে পারে, এটা যদি বৈধ হয়, নামাজের বাইরে গুনাহ হবে কেন? যেই আমল নামাজের ভিতর জায়েজ থাকে, নামাজের বাইরেও জায়েজ থাকবে। আশা করি আপনার আপনাদের হৃদয়ঙ্গম হয়েছে। আর কারো কোনো কোশ্চেন আছে? বলুন আপু। সুন্দর কোশ্চেন করেছেন আপা। দেখুন, দোয়া ইউনুস এটা হলো বেনিফিশিয়াল, বিশেষ করে যখন এখনকার মতো সেন্সিটিভ টাইমে আল্লাহ পাক বলতেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস আলাইহিসসালামকে আমি যেভাবে মহাবিপদ থেকে এই দোয়ার বরকতে আমি নিষ্কৃতি দিয়েছিলাম, মোমেনরাও যদি কিয়ামত পর্যন্ত যদি এই ধরনের বিপদে পতিত হয়ে আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিব। সুতরাং এই দোয়া পড়া এটা হলো বর্তমান সিচুয়েশনের জন্য জরুরি। কিন্তু কোরআন হাদিসে কোথাও এটা উল্লেখ নেই যে কতবার পড়া লাগবে, কতবার পড়া লাগবে এই ধরনের কোন বর্ণনা পাওয়া যায় না। হ্যাঁ, 16 লাখ এটা হলো কিছু ওলামাদের হলো ট্রেডিশন আছে, বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল এরিয়ার ওলামাদের এটা হলো ট্রেডিশন আছে। এটাকে জাস্ট একটা ট্রেডিশন বলতে পারেন, এটা যেহেতু কোরআন হাদিসে আর কোনো প্রুফ নাই, এই জন্য এটাকে শরীয়তের বিধান বলা যাবে না। আর সালাত তসবি নামাজের যে বর্ণনাটা, সেই বর্ণনাটা হাদিসটা হলো জাইফ, দুর্বল হাদিস। আর ফাদাইলের ক্ষেত্রে মুহাদ্দিসিনে কিরামদের হলো 2টি মতামত আছে, মাসায়েল তথা হালাল হারাম, জায়েজ না জায়েজ, ফরজ ওয়াজিব, এগুলোকে মাসায়েল বলা হয়। মাসায়েলের ক্ষেত্রে কোনো জয়ীফ হাদিস গ্রহণযোগ্য না, এটা হলো সব মুহাদ্দিসিনে কিরামদের ঐক্যমত। ফাজাইল, এই আমল করলে এত সওয়াব, ওই আমল করলে এত সওয়াব, এগুলোকে বলা হয় ফাজাইল। ফাজাইলের ক্ষেত্রে দুর্বল হাদিসকে গ্রহণ করার ব্যাপারে মুহাদ্দিসিনে কিরামদের 2টি মতামত আছে। একদল মুহাদ্দিসিনে কিরাম বলেন যে মাসায়েলে যেমন গ্রহণ করা যাবে না, দুর্বল হাদিসকে ফাজাইলেও গ্রহণ করা যাবে না। আর আরেকদল মুহাদ্দিসিনে কিরাম বলেন যে ফাজাইলের হাদিসগুলাকে মাসায়েলের ক্ষেত্রে গ্রহণ করা না গেলেও ফাজাইলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে গ্রহণ করা যাবে। এই জন্য ওলামায়ে কেরামের মাঝে 2টি মতামত, বিশেষ করে আহলে আরব ওলামায়ে কেরাম ওনারা বলেন যে সালাতুত তাসবি নামাজের এই হাদিসটি জয়েব, সুতরাং এর উপর আমল করা করবে না উম্মত। আর নন আরব ওলামায়ে কেরাম তাদের ওপিনিয়ন হলো যে যেহেতু ফাজাইল, এই নামাজটা কোনো ফরজ ওয়াজিব সুন্নত না, পড়লে পরেও এটা দোষ নাই। সুতরাং যেই মাসআলার মাঝে মুহাদ্দিসিনে কিরামদের মাঝে 2টি মত থাকে, আমাদের মতো সাধারণ মৌলবীরা এটাকে কোনোদিন ঐক্যমতে আনতে পারব না আমরা। এইভাবেই আমরা বর্ণনা করব যে এই এই মতামত, এখন যার যেটা পছন্দ গ্রহণ করে নেওয়া। আর কারো কোনো কোশ্চেন আছে? আপনাদের দেখুন, আসলে যে নামাজগুলোর তাগিদ দেওয়া হয়েছে সেই নামাজগুলো হলো ফরজ নামাজ, নফল নামাজগুলো হলো সব হলো এডিশনাল, এগুলো যদি কেউ আদায় করে এর সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ হবে না। এই জন্য ওনারা যেটা বলে থাকেন জীবনে একবার করতেই হবে, এইভাবে বলাটা হলো ঠিক না, যেহেতু এটা হলো ফরজ কোন নামাজ না। তাহলে আমরা ইনশাল্লাহ আজকে এখান থেকে বিদায় নেই, আবার আগামীকাল 9টাতে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। সরি আপনাদের প্রত্যেকের বাসায় যেয়ে আপনাদের খোঁজ খবর নিয়ে আসতে আমার ইচ্ছে করে, ফোন করতে ইচ্ছে করে, কিন্তু আসলে পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আমার হৃদয় আপনাদের সাথেই আছে। আল্লাহ পাক আপনাদেরকেও ভালো রাখেন, আমাদেরকেও ভালো রাখেন।